This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shubto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। শুরু হয়ে গেল আরো একটি আনকোরা এপিসোড এবং আরো একজন বন্ধু বসেছেন সত্যের আলোয় নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের কাছে স্বীকার করবার জন্য। রবিবারের রাত 11:20 হচ্ছে সময়। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। অনুষ্ঠানের শুরুতেই চলুন আমরা আরজে রাজুর কাছ থেকে জেনে নেই কে রয়েছে আজকে সত্যের আসনে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি মামুন। তিন ভাই তিন বোনের মধ্যে মামুন পঞ্চম। ছোটবেলায় খুব ভালো ছাত্র ছিল মামুন। মামুনের খুব শখ ছিল বড় হয়ে এমন কিছু করা যাতে মানুষ তাকে সবসময় মনে রাখে, আর সেজন্যই তিনি লেখাপড়ায় বেশ মনোযোগী ছিলেন। কারো বিপদ দেখলে তিনি এগিয়ে যেতেন। এলাকায় তার বেশ সুনাম ছিল। কিন্তু কি সেই কারণ যার কারণে আজ মামুন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, তা জানতে আবারও চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। ওকে প্রিয় শ্রোতা, আমরা আর যে রাজুর কাছ থেকে জানলাম যে আজকে মামুন রয়েছে তার জীবনের সত্য স্বীকারের জন্য। এবং বরাবরের মতোই মামুনকে আমি যে প্রশ্নটি করব সেটা হচ্ছে যে কোন বিবেকের তাড়না বোধ থেকে এবং কে আপনার বিবেকটি জাগিয়ে দিল যে কারণে আজকে আপনি যাহা বলিব সত্য বলিবতে এসে নিজের জীবনের ভুল বা অপরাধগুলো স্বীকার করছেন।
আসলে আমার বাবা স্ট্রোক করে, আর বাবাকে নিয়ে ধানমন্ডি ল্যাবের হাসপাতালে বসে বাবা আমার কাছে চায় যে আমি যাতে অন্তত নোয়াখালী ছেড়ে চলে আসি, ঢাকায় থাকি, সবকিছু ছেড়ে দিই, কিছু না করলে অন্তত।
তার মানে বাবা আপনার অপরাধগুলো জানতো?
হ্যাঁ, একটা পর্যায়ে জানতে পারলো।
এবং জানার পরে বাবা যখন স্ট্রোক করে সেই মুহূর্তে আপনাকে এই রিকোয়েস্টটা করে? কত সালে বাবা স্ট্রোক করেছিল?
আজ থেকে পাঁচ মাস আগে।
তারপরে কি আপনি আপনার অপরাধ জগৎ থেকে সরে এসেছেন?
হ্যাঁ, আস্তে আস্তে করে সরে আসছি।
ওকে, আপনার বাবা সুস্থ আছেন?
এক পাশ অবশ অবস্থায় আছে, বাম পাশটা।
এই জন্যই আমরা বলে থাকি প্রিয় শ্রোতা, যে কোনো ইনসিডেন্ট বা কোনো ঘটনা বা কারোর সহচর্য, সংস্পর্শ কিংবা কোনো কিছু যেটা আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিতে পারে। এবং আমরা সবসময় বলে থাকি আমাদের সিগনেচার টিউনে আছে যে ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ। মানুষ যখন ভুল করে তখন তার বিবেকটি ঘুমিয়ে থাকে, আর এই ঘুমন্ত বিবেক জাগানোর জন্য এরকম ধাক্কা প্রয়োজন। আমরা দেখলাম মামুনের বিবেকটি জাগানোর কাজটি আসলে কোন ঘটনা কিংবা কে করেছে। আমরা যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব শুরু করতে চাই, তবে তার আগে বলছি যাহা বলিব সত্য বলিবতে নিয়মিত যে সেগমেন্টগুলো থাকে সেগুলো থাকছে। আমরা অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বরাবরের মতো আমাদের সঙ্গে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, আপনি তো ফোনে আছেন, আমাকে শুনতে পাচ্ছেন? আশা করছি যে পুরো অনুষ্ঠানে আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং শেষে গিয়ে আপনি আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দেবেন। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানের যে কোনো পর্যায়ে যে কোনো সময় আমরা একটি SMS পোলের আহ্বান করে থাকি। যদি কখনো SMS
পোলের আহ্বান করা হয়, সেক্ষেত্রে আপনি ইয়েস নোর মাধ্যমে আপনার মতামত জানিয়ে দেবেন। আর অনুষ্ঠান চলাকালীন সময়ে বিভিন্ন ডকুমেন্টস আমাদের ফেসবুকে আপলোড করা হবে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। ওকে, আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। মামুন, আপনি জানেন যে আমাদের যাহা বলিব সত্য বলিবতে তিনটা সেগমেন্ট আছে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা মনে করি যে ভুল বা অপরাধের পেছনে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে। আর একটা হচ্ছে ভুল বা অপরাধটা কি, এবং তারপরে হচ্ছে সেটা প্রায়শ্চিত্ত আসলে কি। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, শুরু করুন আপনি।
আমি বড় হয়েছি লক্ষ্মীপুর জেলায় গ্রামের বাড়িতে। আমি স্বাভাবিকভাবে আমরা হাজি বংশের ছেলে হিসেবে ধর্মীয় অনুভূতি ছিল, বাবা মার কাছ থেকে ওভাবে বড় হইতেছি।
আচ্ছা,
স্কুল জীবনে পড়ালেখা করতেছি।
কয় ভাই বোন আপনারা?
তিন ভাই তিন বোন।
তিন ভাই তিন বোন, বাবা কি করতেন?
বাবা সাধারণত আমাদের গ্রামে বেশিরভাগই কিন্তু যেটা প্রবাসী, কিন্তু আমার বাবা প্রবাসী না, নিজের পাঁচে গুড়া সম্পত্তি ছিল, ওগুলো দেখাশোনা নিয়ে ব্যস্ত থাকতেন।
কৃষি কাজ করতেন?
হ্যাঁ, করাইতেন
এবং অনেক টেক কেয়ার করতেন। কত একর সম্পত্তি বলছিলেন?
প্রায় 10 একর।
10 একর? আচ্ছা, তার মানে সম্পত্তি কম নয় আসলে, আমি সেটাই বোঝাতে চাচ্ছিলাম।
মানে আমাদের গ্রামে আমাদের অবস্থানটা দ্বিতীয়
অবস্থান সম্পত্তির দিক থেকে। এবং এই সম্পত্তি দিয়ে আপনাদের পুরো বছরের ভরণ পোষণ চলে যেত?
হ্যাঁ।
ওকে, ফাইন। তারপর
আব্বুর নগদ ইনকাম ছিল এতে, যেটা সংসার চলতো, বাড়তে ওরকম টাকা দেখানোর মতো টাকা ছিল না।
আচ্ছা,
তো আমি তো আমার মতো করে পড়ালেখা, গ্রামের ছেলে যেভাবে পড়ালেখা পড়ালেখা করতেছি, বড় হচ্ছি, ধর্মীয় অনুভূতি ছিল, নামাজ পড়তাম, বাড়ির দোয়াল নামাজ ছিল, হাজি বংশের ছেলে। একটা সময় এসে আমার যখন এসএসসি টেস্ট পরীক্ষা, সে সময় আমি ইংলিশ ফেল করি টেস্টে।
এসএসসি তে আপনি ইংলিশে টেস্টে ফেল করেন? ওকে,
কারণ আমি ইংলিশে কাজ করছিলাম বলা যায়।
আচ্ছা,
তারপর বললো যে আমার গার্ডিয়ান না আসার ফর্ম ফিলআপ করাবে না। আমি ফার্স্টে চিন্তা করছি আব্বুর নিল আব্বু আবার কি করে। তারপরে বাড়িতে আসলাম, আম্মু সহ সবাই বুঝিয়ে বললাম আব্বুরে, আব্বু গেল আমার সাথে স্কুলে।
আচ্ছা,
যা স্যাররা যা বললো আব্বুরে, যা আরেক বছর রাখার জন্য, আব্বু সেই মর্মে রাজি হয়ে গেল। আমার সাথে গেলো আমার মতো করে, স্যারের কাছে গিয়ে স্যার মতো করে হয়ে গেল।
মানে স্যাররা যেভাবে বললো সেভাবে রাজি হয়ে গেল।
আব্বু বাইরে হওয়ার পর মানে আব্বুকে আমি বুঝাই বললাম, আব্বু বললো যে এখন আর কিছু হবে না, আমার এইভাবে বলতো আমি এইভাবে রাজি হয়ে গেছি, এখন আমি গেলো হবে না। তারপর আব্বু আমার মতো করে আমার অনুরোধে আরেকবার যাইতে চাইলো, কিন্তু আমার সাথে একজন স্যারের সাথে কথা হচ্ছে, বলতেছে প্রধান শিক্ষক আর কোন সুযোগ দেবে না।
আচ্ছা,
তারপর আমি তো এতটাই নার্ভাস যে আমি তো এত খারাপ স্টুডেন্ট না, ইংলিশে একটু খারাপ করছি, এর মানে তো আমি এখান থেকে চিপকে পড়বো, আরেক বছর হলে আমার পড়ালেখা হবে না।
বাকি সবগুলো সাবজেক্ট আপনি পাশ করেছিলেন?
হ্যাঁ, অবশ্যই।
ওকে,
তারপর আমি জানতাম যে আমাদের হাই স্কুলের সভাপতি যিনি, ওনার সাথে আমার খালুজির ভালো সম্পর্ক, আব্বাস মিয়া, ওনার সাথে আমার খালুজিও কন্ডাক্টারি করে, ছোট খালুজি, ওনার সাথে ভালো সম্পর্ক। আমি চলে গেলাম আমার খালুজির কাছে, কিন্তু আমার খালাম্মা খালাদো ভাই বোন ওদের যাকে বললাম কেউ খালুজির সামনে যাইতে রাজি না, সবাই ভয় করে খালুজিকে, বলে যে খালুজি যাবে না ওখানে, কিন্তু আমার তো ওনাকে নিতেই হবে, বিকল্প কোনো হয় আমার হাতে নাই। আমি খালুজির সামনে যা কিছু বলার আগে আমার কান্না পাইছে, আমি কাঁদতেছিলাম। খালুজি বুঝতে পারছে, বললো যে কি হয়েছে। আমি বললাম যে আপনি না গেলে আমার ফর্ম ফিল আপটা হবে না। বললো যে আমি যদি ফর্ম ফিল আপ করাই দিই আমার সম্মান রাখতে পারবো? আমি বললাম যে কোনো মূল্য আমি রাখবো। খালুজি আমার কান্না দেখে হয়তো আমাকে বিশ্বাস করে ফেললো, সাথে সাথে বাইকটা ওনার মোটরসাইকেলটা বাইর করে আমাকে নিয়ে চলে গেলেন। ফর্ম ফিল আপটা হয়ে গেল, যেভাবে হোক এসএসসি দিলাম, ভালো রেজাল্ট করলাম, কলেজে উঠতে হবে। এর আগে ভর্তি শুরু হওয়ার আগে মুহূর্তে আমি ফ্যামিলির কাছে চাইলাম আমার একটা বাইক কিনে দিতে হবে।
মানে এসএসসি শেষ, আপনার হাতে 3 মাস সময় আছে, সেই সময়টাতে যখন আপনার কোনো কাজকর্ম নেই।
হ্যাঁ, তো আমি ফ্যামিলির কাছে চাইলাম আমি যদি ভালো রেজাল্ট করে আমার বাইক দিতে হবে। ফ্যামিলির সাথে আমার এই কথা নিয়ে বাড়াবাড়ি হয়ে যায় অনেকটা, ফ্যামিলির কথা হলো আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করলে আমার বাইক দিবে। আমার মাথায় বসে যে তখনকার সময় 4-5 কোটি টাকা সম্পত্তি হবে আমাদের ফ্যামিলির, তাহলে আমি কেন একটা বাইক পাবো না? এটা আমি পাইতে পারি, তাছাড়া বড় দুবাই ওরা প্রবাসী, আমি ছোট ছেলে, আমাকে কেন দিবে না? এই জিতটা আমার ভিতরে কাজ করে, আমি জিত করি তখন চ্যালেঞ্জ করি যে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করার আগে আমি বাইক নিবো এবং আপনাদের সহযোগিতা ছাড়াই।
আপনি পাশ করেছিলেন?
হ্যাঁ।
কোন ডিভিশন পেয়েছিলেন বা কোন ক্লাস পেয়েছিলেন?
4.25
ওকে।
তো আব্বুকে চ্যালেঞ্জ করলাম যে আপনার টাকা পয়সা আমার লাগবে না, আমি জিদের বসেই করছি, আর আপনার চোখের সামনে দিয়ে আমি বাইক চালাবো ইন্টারমিডিয়েট কমপ্লিট করার এক মুহূর্তে, যেভাবে পারি আমি করবো।
ওকে,
এই চ্যালেঞ্জটা করে আমি চলে যাই আমার ক্লাসমেট আরিফ, একই সাথে আমরা পড়ালেখা করছি, ও ভালো স্টুডেন্ট ছিল, তা আমি আরিফ ভাই বলতাম। আমি চলে যাই আরিফ ভাইয়ের কাছে, আরিফ ভাইয়ের সাথে শেয়ার করে যে এত কিছু বলি না, শুধু এইটুকু বলি যে আমার কিছু করতে হবে। ইমিডিয়েটলি উনি ডেস্টিন 2000 এ জয়েন করে, উনি আমার ডেস্টিন প্ল্যানটা দেখালো।
ডেস্টিনির প্ল্যান?
হ্যাঁ। আমার মনে হলো এখন তো আমাকে কিছু একটা করতে হবে, তাহলে আমি এটা দিয়ে শুরু করি, হাতে যেটা আমার সুযোগ আছে। আরিফের ফার্স্ট জয়েনিং আমি, শুরু হয়ে গেল আমার স্বপ্ন দেখা। ডিস্ট্রি আমাকে আর কিছু না দিতে পারলো, এটুকু দিচ্ছে আমাকে, স্বপ্ন দেখতে শিখাইছে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে শিখাইছে। আমি ডিস্ট্রি দিয়ে শুরু করে আমার পড়ালেখা কলেজে ভর্তি হই, কপিলদিন ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হই। তখন আমি ফ্যামিলি থেকে এক টাকাও নিই না।
আচ্ছা,
শুধু তাই না, পড়ালেখার জন্য না, আমার ভরণ পোষণ থেকে কোনো কিছুই ফ্যামিলিতে চলে না, শুধু আমার খাওয়া দাওয়া থাকা ফ্যামিলিতে চলে। আমি আমার মতো করে বড় হইতে থাকি, আমার মতো করে চলতে থাকি নিজ গতিতে। এমন একটা সময় ছিল আমার যে সময়টা আমি কলেজে যাবো, বাট আমার কাছে ভাড়া নাই, কিন্তু আমার ইচ্ছা শক্তি আছে আমি কলেজে যাবো। আমাদের মেন রোড জাদিয়া এক মাইলের মতো, দেড় কিলো হাইটা গেলাম, যাওয়ার পর আমার চিন্তা হলো আমার তো গাড়ি ভাড়া তো দিতেই হবে কলেজে যেতে হলে, হাফ ভাড়া দিলেও আট টাকা লাগবে।
না, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যেখানে আপনি পাস করে গেলেন, আপনার বাবার সামর্থ্য আছে আপনাকে পড়াশোনা করানোর, তারপরে আপনার বাবা আপনাকে টাকা দিচ্ছেন না কেন?
কারণ বাবার সাথে আমি জাস্ট চ্যালেঞ্জ করছি, বাবা অনেক জিদি, আর আমাদের ফ্যামিলিটা এমন, আমার বাবা যা বলে তাই হতেই হবে। এই প্রসঙ্গে তাহলে একটু বলে রাখি, আমার বড় দুইটা ভাইকে বিয়ে করা প্রসঙ্গেও আমার বাবা নিজ ইচ্ছা মতো করেছে, আমার মেজো ভাইকে তার মানে হবু ওয়াইফকে দেখানো পর্যন্ত হয় নাই,
মানে না দেখিয়ে সে বিয়ে করিয়েছে।
হ্যাঁ, কারণ উনি যেভাবে চায় ওভাবে হবে, উনি চাই নাম কাম কার আছে, সম্পত্তি কার আছে। আর আমার পরিবারের অন্যান্য সদস্যরা যারা চাইছে যে একটা সুন্দর মেয়ে বিয়ে করাবে, ওটা নিয়ে তখন চ্যালেঞ্জ হয়েছে, বাবার সামনে কেউ বলে নাই, পিছনে সবাই বাবারও খুব ছিল, বাবা যাই বলে তাই হতে হবে। কিন্তু আমি ওই কথাগুলো আমার মনে আছে, কিন্তু এই জন্য আমি কেন জানি একটু জিদি ছিলাম, আমি ওপেন চ্যালেঞ্জ করছি আব্বুকে, ওই চ্যালেঞ্জ থেকে আব্বু বললো ওকে না লাগলে সমস্যা নাই, তারপরে জিতে চাই না এমন না, আমি নিতে চাইনি, উনিও হয়তো আগ্রহ করে বলে না, আমিও সমস্যা থাকলে ওনার কাছে বলিনি।
আচ্ছা,
প্রয়োজনে তাকে আমি হেল্প চাইছি আমার মার, কারণ আমার মা না থাকলে আমি হয়তো এত দূর আসতে পারতাম না, আমার মা থেকে আমি ধার নিতাম, তাও সেটা ধার হিসেবে, এই জন্য ধার নিতাম কারণ আমি তো ফ্যামিলির কোনো টাকা ইউজ করবো না, আমার টার্গেট। তারপর আমি যে কথায় ছিলাম, গাড়িতে উঠবো বাট আমার পকেটে টাকা নেই, তো পারিবারিক অবস্থান সূত্রে সবাই তো জানে মোটামুটি ভালোই ছিল, সেক্ষেত্রে আমি চিন্তা করতাম এখানে অনেকগুলো দোকান আছে, সবচেয়ে কম বেসা কিনা কোন দোকানে হয়। আমার মাথা হঠাৎ করে এমন একটা প্রশ্ন জাগে, ঠিক ওই দোকানে যাই বলে যে 500 টাকার ভাঙটি হবে, আমি জানি এই দোকানে ভাঙটি নাই।
500 টাকার ভাঙটি দিয়ে আপনি আসলে কি বুঝাতে চাচ্ছিলেন?
আমি বুঝাতে চাচ্ছি যে ওর কাছে 500 টাকার ভাঙটি নাই, আমি জানি ওটা হয় না, এই দোকানটাই সবচেয়ে নর্মাল দোকান।
আপনার লাভটা কি?
আমার লাভটা হলো সে আমার পরিচিত, সে জানে আমার কাছে হয়তো ভাঙটি টাকা লাগবে, এখন হয়তো আমি বাজারে যাবো 10-20 টাকা লাগতে পারে আমার,
সেক্ষেত্রে হয়তো আপনাকে কিছু একটা টাকা দিয়ে হেল্প করবে।
হ্যাঁ, সে দাঁড় দিবে আমাকে, আমার একটা বিশ্বাস ছিল, এবং সে বলে ফেলছে যে কোথায় যাবেন, মান্দারি বাজার যাবেন, মান্দারি বাজার ওখানে 5 টাকার ভাড়া।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
আমি বলি হ্যাঁ মান্দারি যাবো, বলতেছে কয় টাকা লাগবে, বলতেছে ঠিক আছে 50 টাকা দেন, 50 টাকা নিয়ে নিছি। কলেজে গেলাম, কলেজ শেষ করে কলেজ থেকে হবলেজগড়া থেকে চন্দ্রগঞ্জ থেকে লক্ষ্মীপুর 15 টাকার ভাড়া, লক্ষ্মীপুর গেলাম ডেস্টিনি অফিসে, নিজের মতো করে চলতাম, দেখা আমার পকেটে কিন্তু এই 50 টাকা আজকে সারাদিনের জন্য, এই টাকা দিয়ে আমি দুপুরে দেখা গেছে দুটো সিঙ্গারা খেয়ে নিলাম অথবা নর্মাল কিছু খেয়ে কাটালাম। আমি দেখেন ফ্যামিলির কারণে আমার খাওয়া হয় না এমন না, ফ্যামিলিতে গেলে আমার খাওয়া তো হতো দুপুরে, ফ্যামিলিতে যদি চলে যায় তাহলে আমার বিকালটা অকেজ হয়ে গেল, সেজন্য আমি আমার প্রোগ্রাম আমি কিভাবে উঠবো সেই চিন্তা নিয়ে ব্যস্ত থাকতাম, না খেয়েও সংগ্রাম করতাম। আমার কিন্তু খারাপ লাগতো এমন না, মাঝে মাঝে জিত হইতে ফ্যামিলির উপর, আমার ভালো লাগতো কারণ আমার বাইকটা অ্যাচিভ করতে হবে, আমার মাথায় তখন বাইক আর নতুন করে স্বপ্ন দেখা ঠিকই, কিন্তু আগে বাইক, এভাবে কেটে গেল আমার ইন্টারমিডিয়েট লাইফ। ঠিক আমার টেস্ট পরীক্ষার 15-20 দিন আগে আমি 86,000 টাকা দিয়ে কারেন্ট লোনটা কিনি।
এই টাকাটা আপনি কোথায় পেলেন?
এই টাকাটা আমার ধার নেওয়া আর ইনকাম।
কাদের কাছ থেকে আপনি ধার নিলেন?
ধার নিলাম আমার বড় বোনের কাছ থেকে, আর এইভাবে বলে রাখি যে আমার মাথা যদি ডেস্টিনি প্ল্যানটা না থাকতো তাহলে আমি বড় বোনের কাছে ধার নিতে পারতাম না, এই জন্য পারতাম না।
প্ল্যানটা আপনি কাজে লাগিয়ে আপনি ধার নিয়েছেন?
হ্যাঁ, কারণ আমার বোনে আমাকে ধার দিত না, আমাকে এই বয়সে বিশ্বাস করতো না।
বোন আপনাকে যে টাকাটা দিয়েছিল সেটা কি বাইক কেনার জন্য দিয়েছিল নাকি ডেস্টিনির জন্য দিয়েছিল?
উনি বাইক কেনার জন্য দিয়েছিল, কারণ আমি অবস্থানে গেলে ওনার টাকা আমি দিয়ে দিব এবং আমি প্রমিস করছি ওই মর্মে।
ওকে ওকে, আপনি বাইক কেনার পরে কি হলো আপনি আমাকে এটা বলেন, বাইক কিনলেন, কেনার পরে আপনি বাইক নিয়ে যখন বাসায় আসলেন বা হোয়াট এভার ইট ইজ, আপনি কত টাকাতে বাইক কিনলেন?
86,000 টাকা।
86,000 টাকা দিয়ে? 86,000 টাকার মধ্যে কয় টাকা আপনার নিজের পকেটে ছিল?
45,000 টাকা আমার ইনকাম করা টাকা ছিল।
কিভাবে ইনকাম করেছেন এটা?
ডেস্টিনি থেকে।
আপনি কয় টাকা দিয়ে ডেস্টিনি শুরু করেছিলেন?
5,000 টাকার একটা ট্রিপ প্যাকেজ দিয়ে।
5,000 টাকার একটা প্যাকেজ দিয়ে আপনি 45,000 টাকা রোজগার করেছিলেন আর বাকি টাকাগুলো আপনি ধার ধুর করেছেন।
জি।
করে আপনি এই টাকা দিয়ে একটা বাইক কিনলেন, ঠিক আছে, তারপর বাবাকে কি বললেন বাইক কেনার পরে?
বাবাকে, বাবার সামনে আমি গেছি ঠিকই, বাট বাবার সাথে আমি সরাসরি কথা বলে নাই।
আপনার বাবা জানলো যে আপনি বাইক কিনেছেন?
হ্যাঁ জানলো, জেনে উনি চুপ,
কিছুই বলেনি।
ওনার মানে ভিতরে এমন কিছু দেখি না যে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটাও দেখি,
কোনো প্রতিক্রিয়া নেই,
কোনো প্রতিক্রিয়া নেই ওনার।
ওকে,
বাট ফ্যামিলি অনেক হ্যাপি যে আমি কিছু করতেছি, আমি কি করতেছি তারা তো জানে না, বাট আমি কিছু করতেছি তারা সেটা জানে।
ওকে,
এরপরে আমি আরো জড়িয়ে পড়ি, যখন আমি কলেজ লগ্ন শুরু লগ্ন থেকে আমি মনোজগৎ মাসিক পত্রিকা এগুলাতে লেখালেখি শুরু করি।
আচ্ছা,
ভ্রমণের প্রসঙ্গটা আসতে এই জন্য আমার আগে ভালো লাগতো, এখন নতুন নতুন ভ্রমণ ব্যবস্থা হয়ে গেছে আর এক্ষেত্রে আমার লেখালেখিটাও মাথায় চলে আসছে। কারণ তখন আমার প্রত্যেকটা মুহূর্ত কাটতো আমার স্বপ্ন দেখে যে আমাকে কিছু করতে হবে, আর কিছু করার তাগিদে কিন্তু আমি লেখালেখিটা শুরু করি। এভাবে ইন্টারমিডিয়েটটাও কমপ্লিট করি বাই কিনার ফর্ম। কমপ্লিট করার পর আমি নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে অনার্স ভর্তি পরীক্ষা দিই, ম্যানেজমেন্ট পাই, অ্যাকাউন্টিং ইচ্ছে ছিল আমার, কিন্তু আমার ভর্তি হওয়া হলো না। এই জন্য হলো না, আমি পাওয়ার পর ভর্তি হব ঠিক তখনই চিন্তা করলাম আমি যদি নোয়াখালী চলে যাই তাহলে আমার কোনো ইনকাম সোর্স থাকতেছে না, লক্ষ্মীপুর জেলা ছেড়ে যেতে হচ্ছে আমাকে, আর যদি লক্ষ্মীপুর জেলায় থাকি তাহলে আমার অনার্স করা হচ্ছে না, এই পজিশনে আমি কি করব। তখন আমি বসি, আমার বাবারই বয়সী অতুল নাম্বার নাম, আমাদের ইউনিয়ন সভাপতি ছিলেন এক সময়, শালীর দরবার করেন, ওনার সাথে আমার খুব গুড রিলেশন ছিল। আমার এর পাকে ইন্টারমিডিয়েট লাইফ আমার অনেক সিনিয়র লেভেল লোকের সাথে চলাফেরা শুরু করি, প্রয়োজনের তাগিদে যারা কর্মজীবী তাদের সাথে মিশতে থাকি, খেলাধুলা থেকে টোটালি সরে আসি, ভ্রমণ আছে সেটা আমার প্রয়োজনের তাগিদে, ভ্রমণটা হলো আমার কাজও হলো, না হয় আমার কোনো বিনোদন।
ভ্রমণ করতেন আপনি, কেন ভ্রমণ করতেন? আমি বুঝলাম আপনার একটা বাইক ছিল, আপনার ঘুরতে ভালো লাগতো, এই কারণে আপনি ঘুরতে।
আমার জেলাতে ধরেন আমি রিসেন্টলি নতুন নতুন লোককে জয়েন করাতে হবে, আমার টিমে সংখ্যা বাড়াতে হবে, গ্রাহক সৃষ্টি করতে হবে, সেক্ষেত্রে আমার জেলাটাই, আমার বৃহত্তর নোয়াখালীটাই আমার ভ্রমণের এরিয়া। তখন আমার বয়স টকম আমার জেলার ভিতরে ভ্রমণ করলে আমার হলো।
তার মানে আপনি আসলে ডেস্টিনির কাজে এই বাইকটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করতেন, তাই তো? প্রিয় শ্রোতা, আমরা বিরতির ঘন্টা শুনলাম, আমরা বিরতি নিতে চাই পর্যায়ে মাত্র তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে মামুন রয়েছে, তার জীবনের অপরাধ কিংবা ভুলের যে ঝুড়ি আছে সেটা আজকে ওপেন করবার জন্য যাহা বলিব সত্য বলিব মঞ্চে আমরা একেবারে ব্যাকগ্রাউন্ডে রয়েছি। হোয়াট ইজ নেক্সট সেটা আমরা দেখব মাত্র তিন মিনিট পর, ফিরে আসছি। আপনারা যদি ওকে দেখতে চান, কোন কমেন্টস থাকে, যোগাযোগ করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, আর জি রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু। আর আজকে জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো মানুষের মুখোমুখি হয়েছে মামুন। মামুনের কাছে আমি ফিরে যেতে চাই, তবে তার আগে আপনাকে বলছি, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে এসে যদি আপনি আপনার জীবনের ভুলগুলো কনফেস করতে চান, অপরাধগুলো স্বীকার করতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজের আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধ সমাজের আর কেউ কখনো না করুক, আমাদের এখানে ফোন করে জানাতে পারেন কিংবা আপনি আমাদেরকে টেক্সট করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি দুই চাপবেন, তারপর যাহা বলিব সত্য বলিব এখানে কল রেকর্ড করার জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনাগুলো শুনে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আর আপনি যদি আমাদের এখানে টেক্সট করতে চান সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। ফিরে যাচ্ছি মামুনের কাছে। মামুন, তারপর
আমি চিন্তা করলাম, আমার যদি পড়ালেখা চিন্তা করি তাহলে ওল নাম্বার সাথে বসলাম, উনি বললো যে তুমি যদি ফ্যামিলির হেল্প চাও তাহলে ভালো হবে, অনার্সটা করতে পারো। আমি বলছি না, আমার বাইক কেনার পরও আমার বাবা কিছু বলে নাই, তার মানে আমি যে তার সন্তান, আমার যে প্রয়োজন তার সেটা মনে হচ্ছে না, তা আমি আমার মতো করে চলি, আমি অনার্স করতে পারলাম না।
কোন মেম্বারের সাথে বসলেন আপনি বলছিলেন?
অদূত মেম্বার।
এই অদূত মেম্বারের সাথে আপনি কেন বসলেন?
ওনার সাথে বসছি কারণ উনি মুরব্বী এবং উনি বলা যায় আমার সিনিয়র ফ্রেন্ড বলা যায়, খুব ফ্রি ওনার সাথে।
আর উনি ব্যক্তিগত বিষয়গুলো জানতো?
হ্যাঁ, আমি ওনার সাথে শেয়ার করতাম কারণ উনি ডিসপ্লেতে আমার কর্মী ছিলেন, মানে আমার অধীনে আমার সাথে কাজ করতেন, শুধু আমার রিকোয়েস্ট রাখতে যায় উনি আমার সাথে কাজ, উনি আসলে কাজ করার প্রয়োজন না, উনি অবস্থান সবই ভালো, ওনার পরিস্থিতি ব্যাপারটা আমি কাজে লাগাতে চাইছি এখানে ওনাকে ব্যবহার করে। তারপর উনি আমাকে দুটো পথে দেখালো, আমি বললাম না আমি হার মানবো না, এক্ষেত্রে আমার স্বপ্নটা কিন্তু আরো বিশাল আকারে ধারণ করতেছে। ওকে ফাইন, আমি অনার্স করবো না। আমি অবশেষে কবিরউদ্দিন কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে BBS ভর্তি হই। ভর্তি হয়েছি ঠিকই, পড়ালেখার তাগিদ আমার ভিতরে নেই, আমার ভিতরে এখন আরো বেশি কিছু করার,
মানে আপনার ভিতরে যে জিনিসটা কাজ করছে সেটা হচ্ছে যেভাবেই হোক আপনাকে পয়সা রোজগার করতে হবে, বড় লোক হতে হবে এবং আকাশ ছোঁয়ার মতো ব্যাপার স্যাপার আপনার মধ্যে কাজ করছে।
আমি আমার বাবার থেকে বড় কিছু করে দেখাই দিই,
বাবার থেকে আপনি বড় কিছু করতে চান কিন্তু লেখাপড়া আপনার মাথায় কোনোভাবেই কাজ করছে না। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা। ওকে, তারপর?
তারপর আমি দেখলাম যে যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম তখন মোটামুটি আমার 18 প্লাস হয়ে গেছে, আমার এখন আরো বেশি ইনকাম করতে হবে। আর ডেস্টিনিতে আমি যেটা শিখছি সেটা হলো ট্রেনিং, স্বপ্ন দেখা শিখছি ডেস্টিনি থেকে, বাট এখান থেকে সফল হওয়াটা অনেক লংলি ব্যাপার মনে হচ্ছে। আমি চিন্তা করলাম আমাকে খুব শীঘ্রই আরো ভালো কিছু করতে হবে
এখান থেকে, করতে হবে,
কিন্তু আমি মার্কেটিং ছাড়বো না। আমি চিন্তা করলাম মার্কেটিং থেকে আমার ইজিতে উঠতে হবে, সেই জন্য আমি এখান থেকে চলে যাই। প্রথম মাস থেকে ভালো ইনকাম, যেমন প্রথম মাসে আমার হিসেব করা টাকায় 52,000 টাকা আমার ক্যাশ, তাছাড়া কক্সবাজার ভ্রমণ বেতন লাগলে ফার্স্ট ট্র্যাক রেঞ্জি কালার টিভি, কারণ আমার পরিচিত জগৎ ছিল বিশাল, সেগুলো আমি কাজে লাগাইছি।
বুঝতে পেরেছি। তারপর
এখানে আমি জড়িয়ে ভরে সাংবাদিকতা ফাঁসাই, এর আগে যেহেতু মাসিক পত্রিকা টুকটাক লেখালেখি করতাম এক্ষেত্রে সাংবাদিকতা ফাঁসা জড়িয়ে পড়ি। 2010 কথা বলতেছি এখন, ফার্স্টে ফাইনাল আমার এখনো হয় নাই, আমি কিন্তু ভর্তি আছি, ক্লাস ততটা করি না, মাঝে মধ্যে একটা ক্লাস করি। কলেজে একবার ঢুকি, দেখা গেছে আমার ওখানে আমার কর্মী সৃষ্টি করি, চন্দ্রগঞ্জ আমার অফিস, সব দিক থেকে একই জায়গায় হওয়ার কারণে আমার সব দিক কভার করা যায়। আমি কলেজে যাইলে একটা ঘন্টা করে কর্মীদের সাথে মিটিং করি, এভাবে আমি আমার নিজের কাজ করি প্লাস সাংবাদিকতাতে আরো ব্যস্ত হয়ে পড়ি, বাইক তো আছে। তারপর 2010 শেষের দিকে আমার প্রথম লেখা উপন্যাস ভালোবাসা জীবন নিয়ে খেলা প্রকাশ পায়, যেটা
আমি উপন্যাসও লিখে ফেললাম।
জি, ভালোবাসার জীবন নিয়ে খেলা।
ভালোবাসার জীবন নিয়ে খেলা মানে এই যে উপন্যাসটা আপনি লিখলেন নিজের মতো করে, আপনার জীবনে কি ঘটনা ঘটেছিল?
জি, আমার একটা ফ্রেন্ড আমার ক্লাসমেট ছিলেন, যার লাইফ স্টোরিটা আমি তুলে ধরছি।
আচ্ছা আচ্ছা।
তো ওই উপন্যাসটা প্রকাশ পাওয়ার পর আমি স্বাভাবিকতা আমার স্কুল লাইফে কলেজ লাইফে সবাই দিদারসন নামে জানতো, আবার ব্যক্তিগত লাইফে মামুন নামে জানতো, দুটার সমন্বয়ে দিদারসন মামুন পুরো নামটাই ছড়িয়ে পড়ে,
ছড়িয়ে পড়লো। ঠিক আছে।
আর এই ছড়িয়ে পড়াটাকে কাজে লাগিয়ে আমি কর্মী সংখ্যা আরো বেশি চলে আসতেছে আমার।
ওকে,
ইয়াং জেনারেশনকে আমি ঢেলে দিচ্ছি আস্তে আস্তে দিকে আমার সাথে, তাদের ইনকাম হলো আমার ইনকাম হলো। এই পর্যায়ে এসে আমি নতুন করে শুরু করি মাল্টিপারপাস মেগা বিজনেস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামে।
ঠিক আছে।
2010 শেষের দিকে আমি ঢাকায় আসলাম উপন্যাসের জন্য, ঢাকাতে গেলাম, উপন্যাসের হিসেব কিতাব ছিল ঢাকায় কিছু, ওটা সেরে গেলাম, তারপর একটা মিটিং শেষ করলাম। মিটিং শেষে হঠাৎ আমার কর্মীর সুমনে আমার বললো যে ভাই একটা কথা আছে। আমি বললাম কি কথা বলো? বলতে ভাইয়া আমাদের সাথে একটা মেয়ে আছে নাম জান্নাত, আমি ওকে প্রপোজ করছি, আমাকে ডিনাই করছে, আপনি একটু বিষয়টা দেখেন। দেখতেছি, কিন্তু আমার মাথায় এটা নাই, দেখতেছি বলে ওকে আশ্বাস দিয়ে আমি আমার মতো করে ব্যস্ত হয়ে পড়ছি। এভাবেই দেখলাম যে কলেজে টোটাল আমার 17 অধিক কর্মী, তার মধ্যে মেজরিটি ফার্স্টে আমাকে বললো যে জান্নাতের ব্যাপারটা, বিভিন্ন জনের মুখে একই শব্দ, জান্নাতকে প্রপোজ করছে, ও প্রপোজ করছে, জান্নাত ডিনাই করছে। তখন আমি জানি না জান্নাতকে, আর জানার প্রশ্নই আসে না, কারণ আমি আমার স্বপ্নকে বিলিভ করার জন্যই এগোচ্ছি।
তখন পর্যন্ত মেইলি কোনো ব্যাপার নেই আপনার মধ্যে, কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হয়নি, যদিও আপনি 2-3 উপন্যাস লিখে ফেলেছেন বলছিলেন এবং সবই ছেঁকা খাওয়ার উপন্যাস। ওকে, ঠিক আছে। তারপর
আমি আমার বিজনেসে আরো বেশি অ্যাড হয় লক্ষ্মীপুর পৌর মার্কেটে মম টেলিকম, মাস্টার সেলার সেফ, দুটা মোবাইল অ্যাক্সেস কোম্পানির ডিলারশিপ, জেলা পরিষদ আমি কর্মচারী চালাই ওটা। এর আগে বলে রাখি নীরব যে আমার কর্মীটা মাইনুদ্দিন নীরব, ওর সাথে আমার পরিচয় আমার আফুর দেবর 2008 সালে পরিচয়, 2008 সালে আফুর বিয়ে হয়েছে। তো তখনই আমার জানতে চাইলো যে আপনি কারোর সাথে আপনার অ্যাফেয়ার নাই কেন, আপনি প্রেম করেন নাকি লাগা বারবার জানতে চাইতো। তাকে আমি কথার প্রসঙ্গে বলে রাখছি যে যদি কোনো ভালো মেয়ে পাই যে ধর্মীয় অনুমতি আছে, পড়ালেখা ভালো, সব দিক থেকে ওকে, তাহলে অবশ্যই করবো। সেই কথাটা সে আমার আসে 2011-তে প্রথম দিকে, আমার বললো যে আপনি তখন বলছিলেন জান্নাত সেরকম মেয়ে, আমি বললাম জান্নাতকে, তার কাছ থেকে নতুন করে জানতে চাইলাম। সে বললো জান্নাত হলো আমাদের ক্লাসমেট, আমাদের সাথে পড়ে, আপনারা যে আপনার কর্মীরা বলতেছে জান্নাতকে প্রপোজ করছে, জান্নাত ডিনাই করছে, ওই জান্নাতে সেই জান্নাত। তাই বলছে দেখ বাদ দাও, আমি অতটা মাথায় রাখি না। একদিন আমি একটা ফোটন প্রাইভেট ছিল ওটা নিয়ে কলেজে গেলাম, সাধারণত কলেজে গিয়ে প্রাইভেটে জানা, সেজন্য সবার আকর্ষণ এদিকে ছিল। প্রাইভেট থেকে নামলাম, আমার সাথে নীরব ছিল, নীরব সাথে বলতেছে ভাই এই জান্নাত, দেখলাম যে 10-12টা মেয়ে নিয়ে একটা মেয়ে হাঁটতেছে। আমি দেখে একটু ভালো লাগলো স্বাভাবিক, কিন্তু এদিকে সময় দেওয়ার মতো সময় আমার হাতে নাই, আমি চলে গেলাম আমার মতো করে। সন্ধানী নামে একটা মেয়ে ছিল যার সাথে আমাদের ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, যেটা আত্মীয় ছিল নীরবের। সন্ধানী আবার জান্নাতের ফ্রেন্ড, সন্ধানী আমার সেম কথাটা বললো ভাই আপনার জন্য একটা মেয়ে দেখছি জান্নাত, বারবার কিন্তু আমার জান্নাত নাম
ঘুরে ফিরে আপনার জান্নাত চলে আসছে আপনার মাথায়।
তখন আমার মাথায় জান্নাত না, আমার মাথায় আমার নতুন একটা মৎস্যকামার, মেগা মৎস্যকামার সৃষ্টি করছে। তারপর আমার একটা ফ্রেন্ড সিপ বানাইতে পারে, মেগা ফুড অ্যান্ড প্রোডাক্ট, আরেকটা প্রতিষ্ঠান বানাইতেছি। তখন আমার মাথায় বিশাল লাগার দাঁড় করছে একটা ছোটখাটো একটা গ্রুপ অফ কোম্পানি হবে আমার, এবং যেটার জন্য 10-12টা প্রতিষ্ঠান লাগবে, আর প্রতিষ্ঠানের 4-5টা অলরেডি আমার শুরু হয়ে গেছে। এভাবে জান্নাতকে দেখতেছি, শুনতেছি, বুঝতেছি, হয়তো নিজের মতো করে ব্যস্ততার মাঝে তাদের একটা বছর শেষ, ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ, তাদের ফার্স্ট ইয়ার ফাইনাল রেজাল্ট দিল, আমি কলেজে গেলাম সবার সাথে দেখা করবো। হঠাৎ সবার মুখে শুনে জান্নাত মেধা ইস্তেন প্রথম, নীরবা বলতে দেখছেন জান্নাত মেধা ইস্তেন প্রথম, আপনার বলছিলাম আপনি কঠোর না আমার কথা। আমি বিশ্বাস না করে আমি চলে গেলাম নোটিশ বোর্ডে, দেখলাম সত্যিকারে জান্নাত মেধা ইস্তেন প্রথম। নীরব কি করছে, আমার মোবাইল নিয়ে জান্নাতের পরবর্তী ওই নাম্বারটা আছে না নোটিশ বোর্ডে, ওই নাম্বারটা আমার মোবাইলে সেভ করেছে। আমি দেখি না দেখার বান করে এড়িয়ে গেলাম, আমার মোবাইলে জান্নাতের নাম্বার আছে বাট আমি দেখছি বাট না দেখার বান করলাম। আমি চলে গেলাম আমার মতো করে, প্রোগ্রাম সারি অফিসে আসলাম। অফিস থেকে ছন্দ বাজার হিরিয়া নামে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে আমার ফ্রেন্ড এমন আসান কলেজ, ও ফোন দিল কলেজের একটা ব্যাপার নিয়ে ওর সাথে কথা বলবো। কথা বলতেছি ওই সময় দেখলাম 50-60টা মেয়ে ছেলে নিয়ে জান্নাত আসতেছে, আমাদেরকে সালাম দিয়ে ঢুকে গেল, তারা তাদের মতো করে মেধা ইস্তেন ফাতেমা হয়েছে সবাইকে আপ্যায়ন করাচ্ছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি এসআর দিকে তাকানো অবস্থায় অ্যাঙ্গেলে জান্নাতকে দেখতেছি, মনে হচ্ছে যে এ তো সব দিক থেকে পারফেক্ট, তাহলে আমি কেন একে বলি না, আমি তো এর সাথে অ্যাপিয়ার করতে পারি। আর যেভাবে আমার স্বপ্নে আমি এগোচ্ছি, আমি তো আমার অবস্থানে যাবো, সেক্ষেত্রে রাত ফাঁসা দিলে তো চলবে না, রাত কোনো তো লাগবে। তাকে নিয়ে আমার ফাইনালি স্বপ্ন দেখা এখান থেকে মেধা ইস্তেন প্রথম, যখন এক বছর পর। কিন্তু আমি চিন্তা করলাম আমি তার কাছে ছোট হবো, সে যদি আমাকে ডিনাই করে তাহলে তো আমি আমার সম্মানটুকু চলে যাবে। সেই জন্য আমি দেখতে থাকলাম বিভিন্ন ভাবে, কখনো প্রপোজ করার চেষ্টা করি নাই, দূর থেকে দেখি, তাকে জানি, আরো বুঝি, সময় হলে দেখি, আর আমার প্রতিষ্ঠানগুলো নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়ি। এইভাবে চলে গেল তার আরেকটি বছর, অর্থাৎ 2012 সাল কাছাকাছি চলে আসছে, তাদের টেস্ট পরীক্ষা শেষ। নীরব অসুস্থ, নীরব আমার ফোন দিয়ে বলতেছে ভাই আমি তো অসুস্থ, আপনি জান্নাতকে একটু ফোন দিয়ে বলেন না, আমার একটু খবর নিত। যদিও এটা ছিল তার আমার সাথে জান্নাতের কন্ট্যাক্ট করার ব্যবস্থা, পরে জানতে পারলাম। যাই হোক, আমি ফোন দিয়ে জান্নাত বললাম আপনি কেমন মেয়ে, একটা ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে, আপনি তার খবর নেন না। জান্নাত হতকম্ব বলতেছে কে, আমি বলতেছি নীরব অসুস্থ, আমি কে জান্নাত জানতে চাই না, আর আমি বলি না আমি কে, আমি লাইনটা কাটিয়ে দিছি। পরে জানতে পারলাম যে জান্নাত খবর নিছে নীরবের, তাই ক্লাসমেট হিসেবে। আমি বাইক অ্যাক্সিডেন্ট করলাম, চিকিৎসাধীন অবস্থায় মোটামুটি অবস্থা, বাড়িতে আমি শুয়ে আছি। আমি এই সময় তো ফোনে মেনটেন করতে হয় বিজনেস গুলা, ফোন টিপ দিয়েছি, হঠাৎ জান্নাতের নাম্বারটা আমার চোখে পড়ে, আমার মনে পড়ে যায় যে 2 বছর আগ থেকে আমি স্বপ্ন দেখি তাকে নিয়ে, একটু একটু করে হলেও স্বপ্নটা এখন একটা প্রান্তে আসছে। বাট এখন তার টেস্ট শেষ, মানে সে এই কলেজ থেকে চলে যাবে, তাহলে আমার বলা হবে না কেন আমি এমন করতেছি, আমি বলে দেখতে পারি, সে তো হয়তো রাজিও হতে পারে। এমন চিন্তা নিয়ে আমি কেন জানি তাকে একটা SMS করলাম, তার সাথে আমার পরিচয় নাই, কিন্তু আমি SMS করলাম এমন যে আমি অসুস্থ, হুন্ডা অ্যাক্সিডেন্ট করছি, আপনি একটু খবর নিলেন না, মানে মনে হচ্ছে তার সাথে আমার অনেকদিন সম্পর্ক, কিন্তু আমি কেন SMS করতেছি আমি নিজেও জানি না। SMS করে দিলাম, রাত্রে তার ফোন, সে জানতে চাইলো কি হয়েছে আপনার, হুন্ডা অ্যাক্সিডেন্ট করছি, এখন কি অবস্থা, এই অবস্থা, ওষুধ চলে, সে কাইটা দিল। সেও জানতে চাইলো না আপনি কে, আমি বললাম না আমি কে, কেন এমন হলো আমি সেটা আবিষ্কার করতে পারলাম না। পরদিন আমি আবার ফোন দিলাম, বললো আপনি কেমন ফোন দিচ্ছেন, আমি বললাম যে আপনার সাথে আমার কিছু কথা ছিল, বলেন। আমি বলতেছি বলবো, তার আগে আমি এভাবে তাকে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতেছি, খোঁজ খবর নিচ্ছি, তার অবস্থান জানতে চাচ্ছি, আর বুঝতে চাচ্ছি সে কি আমাকে চিনতে পারে কিনা। কারণ আমার একটা সন্দেহ ছিল যে আমার ফোন না, আমার নাম্বারটা আছে, আর আমার এই নাম্বারটা তার কাছে থাকাটা স্বাভাবিক, যেহেতু সে আমার কাছে জানতে চায় না, কেন জানতে চায় না, নিশ্চয় সে আমার চিনে। এভাবে তার সাথে কথা বলতে বলতে অবশেষে তাকে আমি 6 দিনের দিন আমি তাকে একটা SMS করি, প্রায় 6,000 শব্দ নিয়ে 32টি SMS এক করে একটা গল্প লিখি, যেটা ফেজ আকারে 2 ফেজ হবে, SMS করি তাকে। আর এস এম এস একটা গল্প, একটা ছেলে একটা মেয়ের জীবনে। সর্বশেষ শুধু এটুকু লিখছি, আচ্ছা জানা যদি ছেলেটি আমি ওই মেয়েটি তুমি কি করবা? রাত্রে সে আমার কোনো ফোন করে না, আমিও ফোন করি না। এস এম এস টা রিয়েক্টটা কি আমি নিজে বুঝতেছি না। পরের দিন সকালে আমি ফোন দিচ্ছি, সে আইডিয়া দিচ্ছে বারবার। আমার সিরিয়াসটা আরো বেড়ে যাচ্ছে। মোটামুটি 6-7 দিন আমিও সুস্থ। আমি সকাল থেকে তাকে ফোন করি, বিরক্ত করি। একটা সময় সে বলতেছে আমি জানি না, ইয়েস তো কিছুই না, জানে না। আমার প্রশ্ন হচ্ছে জানি না কেন হবে, ইয়েস তো একটা কিছু হতে পারে, আর নো তো হবে না, আমার কনফিডেন্স নো হবে না, কারণ আমার অবস্থান। তারপর আমি আসলে এইভাবে বলতে বলতে এক সময় সন্ধ্যার সময় হয়ে গেছে, দিনে 4-5 বার কথা হয়েছে, অনেক বেশি কথা হয়েছে। সন্ধ্যার সময় বলতেছে আম্মু আসতেছে, আমি রাখি, নামাজ পড়তে হবে। এই পাঁচটা আমি তাকে তুমি বলি, তুমি যদি এখন ফোনটা রাখো আমি তোমার আম্মুর সাথে কথা বলবো, আমি তোমার আম্মুকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। আমি ফার্স্ট তাকে সিরিয়াসলি বলতেছি, এর আগে কিন্তু ইনডাইরেক্টলি বললাম যে আমি তোমার আম্মুকে বললাম আমি ভালোবাসি। আমি বলতেছে না আম্মু আমার বকা দিবে। আমি বললাম যে বকা দিলে আমার কিছু করার না, আমি ফোন রাখলে আমি তার সাথে কথা বলবো। ও ভয় পাচ্ছে। এরপর বলতেছে আম্মু তো চলে আসছে, আমি আম্মুর সামনে কি বলবো? আমি বলছি কিছুই বলতে হবে না, শুধু বললো যে হ্যাঁ আমি বুঝে নিবো আমার মতো করে। সে কিছুক্ষণ চেষ্টা করছে এড়িয়ে যাওয়ার জন্য, না পাইয়া আমার চাবে হোক যেভাবে হোক হ্যাঁ বললে লাইনটা কেটে দিছে। আমি অনেক হ্যাপি। তারপর আমি আমার ভিতরে একটু জিদ আসে, বললাম ভালোই তো, এভাবে না বলে বলো যে আমাকে তোমার পছন্দ হয় না। স্বাভাবিক আমি আমার স্ত্রী স্মার্ট ছেলে তোমার পিছনে করে কলেজে ওদের সাথে রিলেশন করতে পারো, আমার সাথে কেন করবা? আমি একটু অ্যাঙ্গেলে তাকে কথা বলতে থাকি। একটা পর্যায়ে তার জিদ উড়ে যায়, সে বলে আমি কি বলছি আপনাকে আমার পছন্দ। এবং আমি তো এরকম ছেলে যে এই বয়সে লাইফ নিয়ে এত দূর ভাবে, আপনার সাথে সবাই ঘুরে ফিরে খায়। কিন্তু আমার প্রবলেমটা হলো আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, বাবা আমার বড় মেয়ে ভালো জানে, এখন যদি আমি রিলেশন করি আমি প্রবলেমে পড়বো। আমি তাকে একটা আশ্বাস দিয়ে ওকে ফাইন, তুমি শুধু বলবা যে মামুন ছাড়া আমি কাউকে বিয়ে করবো না, 5% এখানে তোমার কাজ, শুধু এই কথাটা বলে এই কথার স্থির থাকবা, আর 95% কাজ আমার, সব দুই ফ্যামিলিকে ম্যানেজ করা সকল কিছু, শুধু তুমি এটা বলে থাকবা, এর ব্যতীত কাউকে বিয়ে করতে রাজি হবে না। এক পর্যায়ে যাক তার সাথে আমার ওই সময় ফোনে খুব মধুর ভাবে সম্পর্ক হয়, চলতে থাকে সম্পর্ক। আমি আমার মতো করে ব্যস্ত হয়ে পড়ি, কিছুদিন পর বারবার দেখা করতে বলে, আমি ব্যস্ততার কারণে দেখা করি না। আমি বলতেছি যে দুই বছর তো দেখছো আমাকে, আমি আমার মতো করে পড়ালেখা সময় দিচ্ছি না, কিন্তু পড়ালেখা করতেছি, বাট আমার হিসাবে হলো সার্টিফিকেট আমার অর্জন করতে হবে, জাস্ট এতটুকু, এর বেশি ভালো রেজাল্ট লাগবে না। তারপরে যাই দেখা হলো কলেজে 3-314 নম্বর রুমের সামনে। ওর পরীক্ষার আগে একটা মডেল টেস্ট পরীক্ষা সম্ভবত, ওই পরীক্ষাটা দিচ্ছে। তো আমি দেখা করি, ও আমাকে খাওয়ার সময় নামাজের সময় ফোন করতো, ওর সাথে আমার রিলেশন চলে 2 মাস 18 দিন। তার মধ্যে আমার যেটা হওয়ার সবচেয়ে অবাক করা বিষয়, যদিও ধর্মীয় অনুভূতিতে বিশ্বাসী ছিলাম আমি, যখন আমি জীবন সংগ্রামে জড়িত হয়ে গেছি তখন আমি নামাজ ফাসক্ত পড়তাম না, সম্ভব হতো না, মাঝে মধ্যে পড়তাম মাঝে মধ্যে পড়তাম না, কিন্তু এই 2 মাস 18 দিনে আমি 3 উক্ত নামাজ কাদা দিয়েছি, আমার পুরো নামাজটাই পড়ছি। যদিও নামাজ পড়া আল্লাহকে ভয় করি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি ওর কথাতে আল্লাহকে
মোটিভেটেড হয়েছিলেন। ওকে ফাইন,
ও অল টাইম আমার নামাজের সময় ফোন দিত, কুমারের সময় ফোন দিত, মানে কথা বেশি হতো না, বাট সময়তে আমাকে মনে করিয়ে দিত, খাওয়ার সময় মনে করিয়ে দিত। তারপর 2 মাস 18 দিন পর ওর ফ্যামিলিতে বিয়ের জন্য চাপ আসে, এর ফাঁকে ওর সাথে আমার কথা হয় যে ওর ফাইভ স্কুলে জব করার শখ। আমি বললাম ঠিক আছে, তোমার পরীক্ষাটা শেষ হোক, রেজাল্ট ভালো হলে, যেহেতু তোমার ওরা মেধা ভালো, 5 লাখ আমি যা লাগে 5 লাখ আমি দিব, তোমার চাকরি হয়ে গেলে আমরা কোর্ট ম্যাচটা করে নিব, তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি তখন আর বাধা দিতে পারবে না। ওর সাথে আমার এইভাবে ডিট হয় এক পর্যায়ে, ডিট বলা যায় না, জাস্ট ড্রিম বলা যায়। তারপর হঠাৎ একদিন তার ভাই আমাকে ফোন করে যে আমি মাসুদ, আমি বললাম কোন মাসুদ? বললো যে আমি জান্নাতের ভাই। আমি আর একটু সিরিয়াস হয়ে যাই, তাকে সালাম টালাম দিয়ে বলতেছি আপনি কই? বলতেছে আমি তো মান্দারি আসছি আপনার সাথে দেখা করার জন্য। আমি বললাম কোথায় আছেন? বললো মাইক সার্ভিস সামনে। আমি বলে যে আপনি মধুবনে বসেন, আমি 5 মিনিট আসতেছি। আমার সাথে আজিজ, শফিক, ওনারা আমার বড় ভাইয়ের মতোই, ওনারা সাথে ওনাদেরকে নিয়ে চলে আসি মধুবনে। আমরা হালকা আপ্যায়ন করি, আমরা চিলে রহিম কলেজে, আমাদের মান্দারি বাজার একটা কলেজ আছে, ইন্টারমিডিয়েট কলেজ, ওইখানে মাঠে যায় 1 ঘন্টার মতো কথোপকথন হয়, আমাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। তার মধ্যে একটা উল্লেখযোগ্য প্রশ্ন ছিল, উনি আমাকে বললো যে আমার বোনের জন্য আপনি কি করতে পারবেন? আমি বললাম যে পরিস্থিতি অনুযায়ী যা করা লাগে আমি তাই করবো, আমার এখানে কোথায় বলবো আমি জানি না, আমার যতটুকু মনে হয়েছে যে আমার যা করা লাগে আমি তাই করবো, আমি সেটাই বলছি। উনি আমাকে বললো আপনার ফ্যামিলিকে আপনি রাজি করাতে পারবেন? আমি বললাম যে পারবো, তবে একটু সময় লাগবে। উনি আমাকে এইটুকু বলে নাই যে সময় দেওয়া যাবে না, উনি বলছে ওকে ফাইন, সমস্যা নেই, আমি দেখতেছি, আমার ফ্যামিলি তো রাজি, আমার বাবা যদি থাকে আমার উপর দায়িত্ব, আমি দেখতেছি। উনি চলে গেলেন। কিন্তু একটা সময় হলো কি, আমার একদিন 23 তারিখ দিনটা ডেটটা মনে আছে, আমার কাজিনের বিয়ে, আমাদের আমি ওকে বললাম তোমার মাথায় প্রবলেম আছে, ও 100% সিওর ছিল, কিন্তু ও কনফিউজ হয়ে গেছে,
মানে আপনার কনফিডেন্স দেখে,
আমার কনফিডেন্স দেখে ও কনফিউজ হয়ে গেছে।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা আরো একবার বেজে গেছে, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। জায়গাটিতে সবকিছু ভালোই চলছিল, হয়তো এই যে এক ধরনের, যখন আসলে নেটওয়ার্ক তৈরি করার কথা না, পড়াশোনাটাকেই বেশি বেশি কনসেন্ট্রেশন দেওয়ার কথা, তার পাশাপাশি সে বড় হবার স্বপ্ন দেখে ইনে লিগ্যাল ওয়ে, বৈধ সেন্সে সে টাকা পয়সা রোজগার করার জন্য চেষ্টা করে যাচ্ছে, বড় স্বপ্ন দেখছে, দ্যাট ইজ ট্রুলি গুড। বাট এই যে ঘটনাটা জীবনে ঘটতে যাচ্ছে সেটা আসলে তাকে কোন দিকে মোড় দেয় সেটা এখন দেখার বিষয়। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, ABC Radio FM 89.2 এ। আমরা ঠিক 12:06 ফিরে আসছি। আর ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
আমরা সবাই আছি জীবনের কাছাকাছি, সুন্দর আগামীটা তারা করবে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় এখন 12:06, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আর জি কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছি, টিম মেম্বার যারা তারাও সঙ্গে রয়েছেন, আর জি রাজু, সাউন্ড এডিটর মঞ্জু। আর সত্যের আলোতে আজকে নিজের জীবনের সমস্ত অপরাধগুলো লাখো মানুষের কাছে স্বীকার করতে যাচ্ছে মামুন। এখন পর্যন্ত আমরা ব্যাকগ্রাউন্ডেই আছি, ধীরে ধীরে অপরাধের জায়গাটিতে প্রবেশ করতে চাই। আমরা সবসময় একটা কথা বলে থাকি প্রিয় শ্রোতা, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, মানুষ যখন ভুল করেন তখন তার বিবেক বোধ ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করছেন, এবং সেই ভুলটাকে আমরা তুলে নিয়ে আসতে চাই। আমরা বিশ্বাস করি অপরাধী সমাজে আপনা আপনি ইচ্ছাকৃতভাবে হয় না, অপরাধী হবার পেছনে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড লাগে, এবং অপরাধী শেষ পর্যন্ত কোনোভাবেই পার পায় না। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন, আর সেই বিবেক জেগে গেলে কোনো শাস্তি কত বড় শাস্তি হতে পারে না, যত বড় শাস্তি বিবেক আপনাকে দিতে পারে। সেই শাস্তিতে যারা শাস্তি পাচ্ছেন তারাই আসলে এসে আমাদের এখানে যাহা বলিব সত্য বলিব লাখো মানুষকে সচেতন করে যান, এই অর্থে যে তার মতো ভুল যেন কেউ কখনো না করে, তার মতো অপরাধীর জন্ম যেন কেউ কখনো না দেয়, এবং তার মতো অপরাধী কিংবা তার মতো অপরাধ করে শান্তি যে শেষ পর্যন্ত পাওয়া যায় না, তার বেস্ট উদাহরণ হচ্ছে সে। চলুন আজকে মামুনের কাছে আমরা কোন অপরাধের মুখোমুখি হই এবং শেষ পর্যন্ত তার যে প্রায়শ্চিত্ত সেটাই বাকি, সেটাই আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করি। মামুন, তারপর কি হলো?
তারপর নীরব কনফিউজ হওয়ার পর নীরব ফোন দিল, কনফার্ম হলো। এরপর আমি বরযাত্রী নিয়ে চলে গেলাম, বরযাত্রী নিয়ে চতুল্লাতে বাড়ি। গেটে যাওয়ার সাথে সাথে নীরব কনফার্ম করলো যে আজকে জানাতে বিয়ে। আমি জান্নাতকে যখন নীরব আবারও কনফার্ম করলো, নীরব এর পাশে আমার কাছে চলে আসতেছে, অলরেডি চলে আসছে। আমি ফোন দিলাম কলেজের তখনকার সময়ের সভাপতি তুষার, তুষারও জান্নাতকে পছন্দ করতো। তুষারের সাথে এর পাশে আমার বলা হয় নাই, তুষারের সাথে আমার একবার মারামারি পর্যায়েও যায় জান্নাতকে নিয়ে, কলেজে ঝামেলা হয়েছিল। যাই হোক, তো তুষারকে আমি ফোন দিলাম, তুষার বলতেছে ভাই আপনার কাছে আপনার নাম্বার আমার কাছে নাই। আমি জানি তুষার কাছে আমার নাম্বার আছে, তারপর বলতেছে আপনার নাম্বার নাই, আজকে জান্নাতের বিয়ে, আমি আপনাকে বলতাম। এখানে জেলা সভাপতি পিঙ্কু আর আমাদেরকে রাখা হয়েছে যদি কোনো ঝামেলা যাতে না হয়। আমি তারপর কি করবো বুঝতেছি না। নীরব বলতেছে আপনার কিছু করতে হবে না, আপনি বাইকে বসুন। বিয়ে বাড়ি বিয়ের মতো করে চলতেছে, প্রাইভেটটা রাখি বিয়ে বাড়িতে, বাইক নিয়ে চলে আসলাম মান্দির বাজার। আইসা আমার সিনিয়র ফ্রেন্ড সোহান সাদ্দাম, অনেকটা ফোন দিলাম, সাদ্দাম চলে গেল জান্নাতের বাড়ি বাইক নিয়ে, আমি বসে আছি আমার মতো করে, কি করবো বুঝতেছি না। এর আগ পর্যন্ত আমি কখনো বিশ্বাস করতাম না কেউ ভালোবাসার জন্য জীবন দেয়। আমি মনে করতাম যে নিজের জীবনকে ভালোবাসতে জানে না, সে কিভাবে আরেকজনকে ভালোবাসবে। কিন্তু সেই দিন কি হচ্ছে আমি নিজেও বুঝতেছি না। আমরা নীরব প্রস্তুতি নিচ্ছে সবাইকে নিয়ে, যেভাবে হোক বিয়ে ঠেকাবে, বিয়ে বাড়ি থেকে জান্নাতকে তুলে আনবো আমরা, ডিসিশনটা এমনই চলে আসছে। কিন্তু সাদ্দাম বিয়ে বাড়ি যায় ফোন করে বলে যে বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এই মুহূর্তে আমি আর বুঝতেছি না আমি কি করবো। আমি আমাদের মান্দার বাজার সীমানার সামনে বসে পড়লাম। এর আগে আমি কখনো অতটা কাঁদতাম না, কেন কাঁদবো বুঝতাম না, কিন্তু সেই দিন আমি কেন জানি বাচ্চা বলা মানের মতো কাঁদতে শুরু করলাম, অনেক বেশি কান্না করলাম। যত যে যা বুঝতে চাইছি কোনো বুঝ নেই নাই। অবশেষে সবাইকে বিদায় দিতে বললাম, সবাইকে বিদায় দেওয়া হলো। সোহান যে আমি বিদায় দিলাম, কিন্তু সোহান গেল না, সোহান আমার পাশে আছে। তখন সোহানের সাথে আমি অত বেশি মিশতাম না, রাজনৈতিক লোক ছিল এই জন্য। কিন্তু সেই দিন সোহান আমাকে ছেড়ে যাচ্ছে না। তারপর আমি কেন জানি সেখানে কি ডিসিশন নিব আমি সেটাই বুঝতেছি না। যেখানে আমার একটা গ্রুপ অফ কোম্পানির ভিত্তিভবন স্থাপন শেষ, 40% কাজ শেষ, সেখানে ওই দিন আমি আত্মহত্যার ডিসিশন নিয়ে ফেলছি। আমি সীমানার ছাদে উঠলাম, আমার মনে হয়েছে আমি লাভ দিয়ে মারা যাওয়ার জন্য বেটার, আমার যা মনে হয়েছে আমি তাই করতে যাচ্ছি। পিছন দিয়ে সোহান আমাকে এসে জড়িয়ে ধরলো, আর হলো না আমার আত্মহত্যা করা। সোহান আমাকে বোঝালো যে জান্নাতের বিয়ে খবর নিছি, চাটখিল হয়েছে, আমরা ছাটখিল যাচ্ছি। বাইক স্টার্ট দিলাম, আমরা জানি যে জান্নাতের জামাই বাড়িতে যাবো। যাইতে যাইতে সন্ধ্যার পর হয়ে গেল।
কেন যাবেন
জানি না, কেন যাবো, বাট আমি তাকে দেখবো, আমার পাগলা আমি উঠছি, আমি তাকে দেখবো। তারপর গেলাম এক বিয়ে বাড়িতে, আমি জানি যে এটাই জান্নাতের জামাই বাড়ি, হয়তো সেম বিয়ে হচ্ছে। একটা রুমে নিয়ে সোহান আমাকে কয়েকটা মেয়ে আনলো, মেয়েদের সাথে পরিচয় করাই দিচ্ছে। আমার বুঝতেছি না সে কি করতে চাচ্ছে, আমি শুধু একটে কাঁদতেছি আর বলতেছি জান্নাতের সাথে দেখা করবো। আমি তখন এতটুকু বুঝতেছি না আমি কেন এত কাঁদতেছি। এর এক মুহূর্তে আমি কখনো ভাবি না জান্নাতকে আমি হারাতে হবে, কিংবা এর প্রতিক্রিয়া কি হতে পারে আমি কখনো ভাবি নাই। কিন্তু সেই দিন কি হচ্ছে আমি বুঝতেছি না। একবার নিলাম আত্মহত্যা ডিসিশন এখানে। তারপর সন্ধ্যা দেখলো যে কোনো মেয়ে দ্বারা কাজ হয় না, পরিচিত হয় না। সোহানকে বললো আমার বসাইলো, সবাইকে বিদায় দিয়ে এই পাস্ট সোহান সিগারেট আর বাংলা মদ আনে, আমি পাস্ট ওই দিন ড্রিঙ্কস করি। তারপর কি হয়েছে সেদিন আমি জানি না। পরের দিন সোহানের সাথে ছিলাম আমি, নীরব আসলো, আমার দিন দিন পাগলামি বেড়ে যাচ্ছে। আমার আর এখন কোনো আমার কোন প্রতিষ্ঠান দেখতে ইচ্ছে করে না, কেউ ফোন দিলে নীরব দেখে।
কাজের প্রতি আপনার একটা
আগ্রহটা হারিয়ে ফেলছে,
আগ্রহটা হারিয়ে ফেলছে।
আমার কোন ফোন আসলে নীরব দেখে, আমার বিজনেস নীরব দেখে, সব আমি নিজে আর কিছু দেখতেছি না, আমি শুধু জান্নাতকে যে কোনো মূল্যে আমার চাই। তখন আমার মাথায় এমনটি। তো সোহান আমাকে বুঝালো, নীরব আমাকে সাথে নিয়ে বললো যে সোহান তো কথা দিচ্ছে আপনার হবে জান্নাত। কিন্তু তখন আমি আশা করি আমার হবে, কিভাবে আমি জানি না, বাট আমি আশা করি। আমি বললাম যে আমি পারবো না সেই দিন পর্যন্ত ওয়েট করতে। এভাবে আমি তখন ভালো থাকার জন্য আমি নেশা করি। তখন আমার কন্টিনিউ শুরু হয়ে যায় আমার মদ, আমি চলতে থাকি মদ খাবো। তখন আমার মাথায় একটি মদ খাবো, যতক্ষণ আমি মদ খেয়ে ভালো থাকতে পারি ভালো থাকি।
ওকে,
আমার অ্যাকাউন্টে তখন 1,83,000 টাকা জমানো ছিল, যেটা আমি তুলে তুলে শুধু খাচ্ছি
মদ খাচ্ছেন শুধু।
হ্যাঁ, ব্যাংকে ছিল ক্রেডিট কার্ড দিয়ে শুধু তুলে তুলে খরচ করতেছি, মদ খাচ্ছি। আমি আমার মতো করে শুধু তখন নেশা করব, মদ খাচ্ছি খুব বেশি, বাড়িতে যাচ্ছি না, এদিক সেদিক থাকতেছি। এর আগে যেহেতু সাংবাদিকতা করতাম, বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে পরিচয় ছিল, জাস্ট পরিচয় সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন দেখতেছি আমার অ্যাকাউন্টের টাকা ফুরিয়ে যাচ্ছে, এই মাঝে এলাকা থেকে আর বাইর হচ্ছি না। আমি আমার মতো করে দেখতেছি যে আর দাদেরকে একসময় আমি মারতাম সিগারেট খাওয়ার জন্য কিংবা শাসন করতাম, তারা এখন লুকাই লুকাই খা জানতে পারলাম, খবর নিলাম, তাদেরকে ডাক দিলাম, তাদেরকে আপন করে নিলাম। এখন আমার সঙ্গ হয়ে যাচ্ছে আস্তে আস্তে খারাপ পথের প্রতিক্রিয়া। তাদেরকে বলে যে তোমরা যখন খাও আমি এখন খাই, আমার এখানে খাও, আমাদের বাড়ির পাশে আমাদের জমা জমি ছিল, এখানে কেউ যায় না, আমরা এখানে অল টাইম বসে বসে নেশা করতে থাকতাম। এইভাবে আমি গভীরভাবে নেশায় জড়া যাই। নেশার পর আমার চলে যাওয়া বাবুল ভাইয়ের কাছে, বাবুল ভাইয়ের কাছে চলে গেলাম।
বাবুল ভাইটা কে ছিল?
বাবুল ভাই ছিল আমাদের লক্ষ্মীপুর পূর্বাঞ্চল রাজনীতির গডফাদার দা একজন।
ওকে,
তো ওনার কাছে চলে গেলাম।
কার মাধ্যমে গেলেন?
ওনার কাছে গেলাম, আমার ফ্রেন্ড মাসুম বিল্লা, ও রাজনীতি করতো, আমার সিনিয়র ফ্রেন্ড, ওর মাধ্যমে।
রাজনীতিতে জড়ানোর চিন্তা ভাবনা করছেন আপনি?
হ্যাঁ।
এর মাঝখানে তো জান্নাতের সঙ্গে আপনার কোনো কথাও হয়নি?
না, 25 দিন পর জান্নাত আমাকে ফার্স্ট ফোনটা করে।
ওকে, সেই ফোনটা কি ছিল?
একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোনটা প্রথম নীরব রিসিভ করে, তারপর আমাকে দেয় জান্নাত বলে। বিষয়ে তার কাছে জানতে চাইলাম আমার অপরাধটি কি, সে আমাকে আনসার করলো আমার ফ্যামিলি এই মুহূর্তে বিয়ে চায়, কারণ আমি বড় মেয়ে, আর তোমার এই মুহূর্তে বিয়ে করা সম্ভব না, তোমার যা আছে সেটা আমি দেখে অন্য কেউ দেখে না। তুমি জানতেছিলাম, তাহলে আমাকে না জানিয়ে বললো যে তোমাকে জানালে আমার বিয়েটা হবে না, সেটা আমি শিওর।
এবং সেই জন্যই আমি তোমাকে জানাইনি।
সেই জন্যই জানাইনি, তুমি ভাবলে আমি করবো, আমি জানি, আমার কিছু করার নাই।
তারপর সে আমাকে রিকোয়েস্ট করলো আগের মতো চলার জন্য সে নিজের থেকে জানতে পারলাম নেশা করে এখন বিভিন্ন নেশায় জড়িয়ে গেছি তারপর সে আমার রিকোয়েস্ট করলো আমি যাতে নেশা না করে বললাম যে আমাকে তুমি বলার কি আমি তার কথা বলে এড়িয়ে গেলাম এন্টা কেটে দিলাম আমি আরো সামনে অগ্রসর হচ্ছি এখন রাতের দিক না তাদের সাথে বিভিন্ন নেতাদের সাথে বসলাম যা আমার সঠিক বৈধ পথে যখন আমার হলো না, আর আমি যখন এই মুহূর্তে বিয়ের যোগ্য না, আমি অবৈধ পথে এগোবো, এই জন্য অবৈধ পথটা বেছে নেওয়া আমার একদিকে নেশা করা, হবে আরেকদিকে ক্ষমা চাওয়া, আর একদিকে ক্ষমতা দেখানো যাবে। আমার এখন লাইফ নিয়ে কোনো চিন্তা নাই, এখন আমার চিন্তা হলো আমার নেশা করছি, আমার অবৈধ পথটা বেছে নেওয়া আমার একদিকে নেশা করা হবে আরেকদিকে ক্ষমতা দেখানো যাবে আমার এখন লাইফ নিয়ে কোনো চিন্তা নাই এখন আমার চিন্তা হলো আমার নেশা করতে হবে যতক্ষণ বাঁচবো আমার নেশা করতে হবে আমি জড়িয়ে পড়ি ইয়াবাতে কন্টিনিউ ইয়াবা আর মদ এই দুটোই চলে কন্টিনিউ আমার কন্টিনিউ লাগবে আর লাগতে হলে আমাকে আমি তো লক্ষ্মীপুর থেকে নামা ছবি থেকে আনতে হবে সেই জন্য আমার লোক লাগবে আর লোক চালাতে হবে এক্ষেত্রে এলাকায় দেখলাম যে যারা রাজনীতি করে বোম্বিজান আমার সাথে রাজনীতি করত পরে আসা প্রথম বোম্বিজান আমার এলাকায় রাজনীতি করে তা আমার অবস্থান দেখে সেই জন্য দেখে আমি আস্তে আস্তে এদিকে যাচ্ছি বাউলবার কাছে গেলো সে বাউলবার কাছে গিয়ে দেখে আমি ওইখানে সে আমার বললো যে তুই হ্যাঁ আসিস আমার লকথা প্রশ্ন কর তুই রাজনীতি করবি আমি বলছি হ্যাঁ আমি রাজনীতি করবো বোম্বিজান মাসুম বিল্লা আমি আমরা তিনজন বসি প্ল্যানিং করি রাজনীতি করবো তখন আমরা বাউলবার কাছে যাইতাম শামীম সাইমান আর একটা গডফাদার ছিলেন তার কাছেও যাইতাম তার দুজনের মধ্যে দ্বন্দ্ব ছিল ঠিকই বাট আমাদের কাছে সবাই সমান কারণ আমাদের চাওয়া ছিল এমন আমরা কোন গ্রুপের না বাট আমরা তিনজনই আমাদের গ্রুপ আমরা তাদের শিল্পটা নিব এই তিনজন কোন তিনজন ছিলেন আপনারা বোম্বিজান আপনি আর
মাসুম বিল্লা
মাসুম বিল্লা কি করতো
মাসুম বিল্লা সে একসময় স্টুডেন্ট ছিল
তিনজনের বয়স কি একই রকম ছিল
না বোম্বিজানের বয়স ছিল 35 মতো মাসুম বিল্লার বয়স এখন 29 মানে আমার চেয়ে সিনিয়র তারাও আমার চলাফেরাটা ছিল সিনিয়রদের সাথে বেশি
তো বোম্বিজান নাম কি বোমা মারতো সে কারণে হয়েছিল
ছোটবেলা থেকে সে বোম বানাইতো
আচ্ছা
আর বোম মারতো সেক্ষেত্রে নাম উঠে গেছে বোম্বিজান ছড়িয়ে পড়ে বোম্বিজান নামে তো আমরা রাজনীতি করতে থাকি তখন আমার একেবারে মনে পড়ে না যে আমি একসময় একটা গ্রুপের স্বপ্ন দেখতাম ওই ওই কথাটা আমি ভুলেই গেছি আমার মনে হতো যে আমার নেশা করতে হবে আমার টাকা ফুরিয়ে গেছে তখন অ্যাকাউন্টে টাকাও শেষ আর নেশার জন্য যাদের দরকার তাহলে যে ছেলেরা নেশা করে তাদেরকে আমার দরকার আমি আস্তে আস্তে তারা আমার মাথায় ঢুকাই দেয় আমরা তিনজন এক হলে একটা গ্রুপ করতে পারি এটা তাদের দোষ না দোষটা আমার এই জন্য আমার কারণ আমি একা বসে অল টাইম নেশা করতাম যেটা একটা সুস্থ একটা মানুষের দ্বারা সম্ভব না যে জন্য তারা আমার রাজনীতির দিকে নিচ্ছে আমিও যাচ্ছি ভালোই লাগতেছে আমার যেখানে আমার আমি একসময় অনেক ছেলেরা আমার কথা শুনতো এখন এইখানেও শুনবে হয়তো এরা খারাপ জগতের এরাও আমার কথা শুনবে সেই তাগিদে আমি আস্তে আস্তে সবসময় 50-100 ডাবল আমার সাথে রাখা শুরু করি একসাথে নেশা করি একসাথে চলি একসাথে খাই আর ইনকাম সোর্স আমাদের তখন ইনকাম সোর্স এর প্রয়োজন আসে আর ইনকাম সোর্স এর প্রয়োজন আসে আমরা ঢুকিয়ে দিই আবার ব্যবসা যেহেতু আমরা নিজেরাও খাবো এলাকায় আবার ঢুকাই দিই শুরু করে দিই আরো রুট লেভেলে গাঁজার ব্যবসা শুরু করাই দিই ফলে এদেরকে সেট করে দিই মূল প্ল্যানিং এ মাসুম বিল্লা আমি বোম্বিজান সরাসরি হিট করতে গেলে বোম্বিজান বোম্বিজান আগ থেকে খারাপ মাসুম বিল্লা একটু বুদ্ধি খাটিয়ে রাজনীতি করতো আমিও সেম আমি আর মাসুম বিল্লা একটু রাতের অন্ধকারে নামতাম বোম্বিজান ওফেনে দিনও অস্ত্র নিয়ে নামতো এভাবে আমরা শুরু করে দিই রাজনীতি আমি এবার শুরু করি আমার জেলায় বিগত 20 বছরের রাজনীতি অবস্থানটা কি গঠনের রাজনীতি কিভাবে চলে আমি শুরু করি এগুলা জানার জন্য কাদের হাতে ক্ষমতাগুলো আছে নিয়ন্ত্রণ করে কারা আমার মাথায় এগুলো ঢোকে এবং তাদের কাছে যাই বসি তাদের সাথে একসাথে মদ হোক যাই হোক একসাথে বসে খাই খাওয়ার পর প্ল্যানিং করে যে আমি আপনার সাথে আসি থাকবো আমার এলাকায় আমরা নিয়ন্ত্রণ করবো তিনজনে বাট আপনার প্রয়োজন হলে আমরা আপনাকে ডাক দেবো আর আপনাদের প্রয়োজন হলে আমাদেরকে ডাক দেবেন এইভাবে আমরা আস্তে আস্তে জিশান ভাইয়ের কাছে যাই
জিশান টাকে ছিল
উনিও আরেকজন গডফাদার পূর্বাঞ্চলের গডফাদার যেহেতু সে রাজনীতি করে বাট এই সূত্রে আমার মাধ্যমে নীরব যাই পরিচয় হলো ভাই আমি তো আমরা তো রাজনীতি করবো আমরা এড হয়ে গেলাম কারণ তার দূরত্ব আমার অনেক দূরত্ব আর প্রয়োজন হলে যদি আমরা কখনো আমরা প্ল্যানিং করি ফরসনের সাথে যদি আমাদের কখনো যুদ্ধ বেঁধে দেয় যাতে আমরা 1 ঘন্টা টিকতে পারলে 1 ঘন্টার ভিতরে অন্যান্য বাহিনী চলে আসতে পারে এইভাবে পুরো জেলাতে বেতন খালি নেটওয়ার্ক সৃষ্টি করতে থাকে আস্তে আস্তে আর আমাদের মাঝে কাজ করে আমাদের ইনকাম প্রয়োজন ইনকামের সূত্র হিসেবে আমি যেহেতু বজ্র শ্রেণীতে চলছি, সেক্ষেত্রে আমার দায়িত্ব পড়ে এক দেড়শো লোক মানে ছেলে থাকবে, স্মার্ট ছেলে পুরো জেলাতে মানে একশোর অধিক স্মার্ট ছেলে থাকবে যারা প্রেম করবে, আর তাদের প্রেমের সকল খরচ, বিভিন্ন মেয়েদের সাথে প্রেম করবে স্মার্ট ছেলে, তাদের সকল খরচ বিয়ার করবো আমরা।
একশো ছেলেরা প্রেম করবে এবং একশো ছেলেদের খরচ আপনারা বহন করবেন, আপনাদের লাভটা কি?
এই তো লাভটা বলতেছি, এটা এই চিন্তাটা আমার আর মাসুমের মাথায় আসে। কারণ বোমবিজানকে সবাই খারাপ বলে, আমরা খারাপ রাতের অন্ধকারে বোমবিজান ওফেনে খারাপ, আমাদের মনে হলো যে আমরা ওফেনে খারাপ হলে আমরা অতীতের রেকর্ড গুলো দেখলাম ক্রস ফায়ারে কম বেশ কে পড়ে না পড়ে, তাহলে আমরা যদি ভিন্ন অঙ্গে কি চিন্তা করি তাহলে হয়তো আমাদের অপরাধটা ধরাছোঁয়ার বাইরে থাকবে। সেটা হলো এমন চিন্তা করছি যে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করবে, বিশ্বাস লাগানোর জন্য যা যা করা লাগে করবে, আমরা তাকে হেল্প করবো, আর্থিক ভাবে সহযোগিতা করবো, তারপর সে একটা রেস্টুরেন্টে ডেটিং এ যাবে, আমাদের গোপন ক্যামেরা থাকবে সেখানে, ফুলের টপে হোক কলমে হোক আমাদের গোপন ক্যামেরা থাকবে, গোপন ক্যামেরাতে সে তার হালকা জাস্ট বলা যায় দু একটা ভিডিও হবে, সেই ভিডিওটা আমরা হাত করে আমরা মেয়েকে মেয়ে ফ্যামিলিকে ব্ল্যাকমেইল করবো।
হোয়াট আ প্ল্যান। এই জন্যই বলছি যে আসলে মানুষের মস্তিষ্ক অত্যন্ত ক্ষমতাশালী এবং সেই মস্তিষ্ক যদি ভালোভাবে ব্যবহার করা যায় তাহলে সেটা নিয়ে অনেক ভালো কিছু করা সম্ভব, খারাপ ভাবে যদি ব্যবহার করতে চান সেটার সীমানাও কিন্তু কম নয়। কিশোর বয়স কেবলমাত্র পার হয়েছে, সেই সময়টাতে এত এত খারাপ চিন্তা মাথার মধ্যে, ওকে দেখা যাক এই ঘটনাগুলো কোন দিকে মোড় নিয়েছে, তারপর কি করলেন?
জানেন আমরা যখন এই প্ল্যান করি এই প্ল্যানে আগুতে থাকে আমরা খুব সফল হই, এই জন্য সফল হই গ্রামের লোকজন ভীতু প্রকৃতির, তারা অনেকটা ভীতু থাকে।
কতগুলো ঘটনা আপনারা এভাবে ঘটিয়েছিলেন?
অসংখ্য ঘটনা ঘটাইছি, কিন্তু মজার ব্যাপারটা হলো এই ব্যাপারটা ধরাছোঁয়ার বাইরে থাকে, আমরা এখানে ফাঁসি না, আমরা ওপেন যেখানে যাই চাঁদা চাই, দেখা আমাদের ইনকাম সোর্স আরো বাড়ানো।
একটা এক্সাম্পল আমাদেরকে দিবেন কিভাবে ঘটনাটা ঘটেছিল, কত টাকা নিয়েছিলেন, হাউ ইট হ্যাপেন্ড?
আসলে বিষয়টা হলো এমন, যেমন আমি শুধু জায়গার নামটা বলতেছি, আমাদের পাশের ইউনিয়ন লারকান্দি ইউনিয়ন, লারকান্দি ইউনিয়নের এক ব্যক্তি বিদেশ থাকে, তার তিনটা মেয়ে একটা ছেলে, বড় মেয়েটা মান্দারি কলেজে পড়ে, জেলুরাম কলেজে। প্রথম প্রথম তাদের অবস্থান অনেক ভালো, প্রথম প্রথম তার ফিসের ছেলে লাগাই আমরা ছেলে টার্গেট করি, ছেলে লাগাই দিই, আমরা দূর থেকে শুধু ফলো করি, ছেলে প্রথম প্রথম পারে না, যাই এক পর্যায়ে সে ডেটিং করে, সেই ভিডিওটা আমরা মেয়েকে দেখাই, কিন্তু মেয়ে বলতেছে মেয়ের হাতে কোনো টাকা নেই, তারপর ওই মেয়ের কাছ থেকে আমরা 50,000 টাকা নিই, মেয়েটা দিতে পারে না, মেয়েটার মাকে বলা হয়, বাবা তো বিদেশ, মেয়েটার মাকে হুমকি দিই, এটা আমরা নেটে ছাড়বো, এটা আমরা সমাজকে দেখাবো, অনেক কিছু হবে, ভয় পাই যায়, 50,000 টাকা আদায় করি। এভাবে আরেকটা উদাহরণ দিই, যেমন যেটার জন্য আমি বেসিক্যালি দায়ী, এই জন্য প্ল্যানটা আমার মাথা থেকেই আসছে। আরেকটা না, অনেক মেয়ে জাস্ট আমি ওইভাবে একটা উদাহরণ দিই, একটা মেয়ে এভাবে টাকা দিতে পারে না, কিন্তু আমাদের তো তার ইনভেস্ট হয়েছে, সে কান্নাকাটি করে, কান্নাকাটি দেখে আমার কেন জানি একটু মানে মায়া হয়েছে, এখান থেকে কথা বলাই কিন্তু ফোনে আরেকটা কণ্ঠ, যাতে আমাদের কণ্ঠটা না চিনে, কারণ আমরা সবার সামনে তো আমরা যাচ্ছি, এই মেয়েটাকে কণ্ঠটা শুনলাম যে সে কান্না করতেছে, তার কাছে কোনো টাকা নেই, তারপর ছেলেটা বললো ভাই যে ছেলেটা প্রেম করছে, আমি যদি এই যে টাকাটা আপনারা ইনভেস্ট করছেন সেটা আমি দিই, বিনিময়ে আমি শুধু মেয়েটাকে, আমি ওফেনে বলি,
আপনি বলেছিলেন এটা,
আমি না, যে ছেলেটা প্রেম করছে সে, কারণ তার সাথে সর্বোচ্চ ডেটিং হয়েছে তার রেস্টুরেন্টে, এর বেশি কিছু হয় না, এখন সে চাচ্ছে ফাইনালি, এবং আমাদের কষ্ট সহ আমাদেরকে 20,000 টাকা ছেলেটা দিবে, বিনিময়ে এই মেয়েটা জীবনে কখনো মানে পরবর্তীতে কখনো ছেলেটাকে ক্ষতি করতে পারবে না, স্বেচ্ছায় মেয়েটা দিতে হবে। এই মর্মে যখন
কত টাকা চেয়েছিলেন আপনারা
মেয়েটার কাছ থেকে? ওর কাছ থেকে 1,00,000 টাকা চাইছি, বাট ওর কোনো টাকাও দিতে রাজি না,
কিন্তু ছেলেটা আপনাকে 1,00,000 টাকা দেওয়ার কথা বলছে?
না, 20,000 টাকা দিবে। আমরা চিন্তা করলাম আমরা যা পাই এখানে সব সব জায়গায়, তো
ছেলেটা তো আপনাদেরই সেট করা,
হ্যাঁ আমাদেরই সেট করা,
তাও 20,000 টাকা দিতে চাই,
তাও দিবে। তো যেহেতু এখানে ব্যবসায়িক লাভ লস হিসাব আছে, আমরা যে তাকে তার ফ্রেমে সকল খরচ দিছি, অবস্থান দিছি, আমাদেরকে এখানে লস হয়েছে, সেটা আমরা তুলে আনতে হবে। তারপর আমি আমার লোকজন নিয়ে মেয়েটার এলাকায় রাতের অন্ধকারে আমার পাশের এলাকায় বাগানে মেয়েটাকে আসতে বলি, মেয়েটা স্বেচ্ছে আসে, আমি লোকজন নিয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকি ওই ছেলেটা মেয়েটার সাথে, এবং যেটার জন্য মানে কোনো জবাব দিতে হয় না, কারণ মেয়েটা মেয়েটার মতো করে মেয়েটাকে পার করে দিই।
ছেলেটা আপনাদেরকে টাকা দিয়েছিল?
হ্যাঁ, এখানে বলে রাখি এভাবে অনেক মেয়ের ইজ্জত বলা যায় আমাদের মাধ্যমে, আমার মাধ্যমে বলা যায়, কারণ আমি ছেলেটা দিতাম এই ক্ষেত্রে, বাট আমি কেন মেয়েদের প্রতি আগ্রহ হই না সেটাও বলে রাখি, কারণ আমার মেয়েদের প্রতি ঘৃণা ছিল প্রচন্ড অতীতের ব্যাকগ্রাউন্ড থেকে। এই ইনকাম সোর্স ছিল আমাদের একেবারে লুকাইতে ইনকাম সোর্স। এরপর আমাদের আরেকটা ইনকাম থাকতো, সেটা হলো রাস্তাঘাটে যে কোনো ছেলে মেয়ে কথা বললেই হলো। এমন একটা ঘটনা শেয়ার করি, একটা মেয়ে একটা ছেলে একটা ইটের বাটাতে, যেটাকে আমরা মেয়ের উৎস বলি, বাটাতে কথা বলছে, ঈদের দিন তারা জাস্ট কথা বলতেছে, এর মাঝে আমাদের কাছে ফোন আসছে, আমরা লোক ফাটাই দিছি তাদেরকে নিয়ে আসছি, ঈদের দিন আমরা ছেলে মেয়েকে ধরে টাকা দেয়। যেদিন সবাই সবকিছু জায়গা গেছে ক্ষমা দৃষ্টি দেখা যায়, তারা কথা বলছে না, কোনো অন্যায় না তাদের। আমরা বুঝাইছি তারা এখানে অসামাজিক কাজ করতেছে, এখন সামাজিক লোকজন আমাদের পক্ষে, এবং আমরা কি করি তাদেরকে আনার পর তাদেরকে বাগানে আস্তানের মতো বাগান আছে আমাদের অনেকগুলা, বাগানের মাঝে ঘরও আছে দু একটা, আমরা কি করি সেখানে নেওয়ার পর তাদেরকে শিখাই দিই কিভাবে কথা বলতে হবে বাঁচার জন্য, তারা সেই মর্মে কথা বলে, অনেক কিছু তারা স্বীকার করে। যারা টাকা দেয় তাদের থেকে আমরা টাকা আদায় করে ছেড়ে দিই, যারা টাকা না দেয় তাদের ক্ষেত্রে আমার মাথায় আসলো না এদের ক্ষেত্রে এই মেয়েটা যেহেতু বধ কলঙ্ক হয়ে গেছে, এই মেয়েটার বিয়ে হবে না, আমি কি করি আমার মাথায় আসার পর থেকে, আমি অ্যাড হওয়ার পর থেকে যে মেয়ে যারা টাকা দিতে পারবে না তাদের ক্ষেত্রে দিয়ে দিদি, সেটা আমার আইন বলা যায়, আমার নিজের তৈরি আইন।
আপনারা তিনজনে মিলে কাজগুলো করতেন?
হ্যাঁ,
বোম মিজান,
হ্যাঁ,
আর হচ্ছেন আপনি আর একটা ছেলে
মাসুম বিল্লাহ।
মাসুম বিল্লাহ, ওকে।
তারপর ফিটিং ধরা, এছাড়া আমাদের ইনকাম ছিল, ধরেন কেউ যদি এলাকায় নতুন বিল্ডিং করবে ইটের ঘর, ওইখানে যায় ওফেনে আমরা দু একটা ফায়ার করি।
অস্ত্র পেতেন কার কাছ থেকে?
আমরা মূলত বোমিজান ফার্স্ট মোমেন্টের কাছে দু একটা অস্ত্র ছিল, আমি অ্যাড হওয়ার আগে, আমি অ্যাড হওয়ার পর ইনকাম বেড়ে গেছে, টাকা এনে দিতাম, বোমিজান অস্ত্র কালেক্ট করতো, আমি বোমিজান অস্ত্র কালেক্ট করতাম বোমিজানের সাথে, তখন বাহুল ভাইয়ের মাধ্যমে বিভিন্ন জেলায় যোগাযোগ থাকতো, এবং একটা পর্যায়ে আমাদের অস্ত্র ভারত থেকে আসতো ত্রিপুরা হয়ে, আমরা বিল্ডিং এ উপরে দু একটা ফায়ার করতাম, দরবারটা খোলা যেত, সবার হাতে অস্ত্র থাকতো, স্বাভাবিক সবাই বুঝতো, কানাকাটি শুরু করতো, তারপর বলে দিতাম এই নাম্বারে বোমিজানের নাম দিয়ে যেতাম ওইখানে, কারণ হলো না হলে আমার আব্বুকে ধরবে কিবা ধরলে আমার নত করতে পারবে আমার বিশ্বাস, কারণ আমি এলাকায় থাকি, তখন বাড়িতে থাকি না কিন্তু এলাকায় থাকি, বাড়িতে এসে দেখাও করি আমার মাঝে মধ্যে। একদিন আমরা আমাদের পাশের এলাকায় যা দিয়ে ধরে একটা বিল্ডিং এ যায় বাধা দিই, ওইখানে আমি ওফেনে গেছি, আমি নিজেও গেছি,
বিল্ডিংটা বাধা দিবে কি কারণে বুঝলাম, বিল্ডিং কি নির্মাণ হচ্ছিল সেখানে?
হ্যাঁ, নির্মাণ হচ্ছিল, আমরা বাধা দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের টাকা, তারা বিল্ডিং করে আমাদেরকে টাকা দেয়নি, আমাদের টাকা দেওয়া ছাড়া বিল্ডিং করবে কিভাবে,
কিভাবে বাধা দিতে আপনারা এক্সাক্টলি, ঘটনাটা কি ছিল?
ঘটনাটা ছিল আমি নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্য হলো আগের দিন আমি নেশা করতে পারিনি, আমার মন মেজাজ খুব তখন গরম হয়ে আছে,
তখন আপনি কি কি নেশা নিতেন?
তখন আমার এক পর্যায়ে গাঁজাটাও ধরে ফেলছি, ইয়াবা গাঁজা মদ তিনটা একটা আমার লাগবেই, এর মাঝে কিছুই না পাইলে কাশের সিরাপ আর ঘুমের ট্যাবলেট অনেকগুলা, কারণ আমার রাত্রে ঘুম হতো না। তারপর যায় আমি সুমন নামে একজন ছিল, আলমগুলি আমার একটা ছিল, ওদেরকে ইশারা দিলাম ওরা উপরে ফায়ার করলো দুটা, তারপর আমি যাই মারধর করতে, মানে লাঠি উঠালাম, মার দিব যে কন্ডাক্টর কাজ করায় সে কান্না করে আমার পায়ে ধরছে, তারপর আমার কেন যেন একটু মায়া হয়েছে, আমি বলে ঠিক করে মারিলাম না, জায়গা কাজ আর করবি না আমাদের অনুমতি ছাড়া,
কন্ডাক্টর,
হ্যাঁ, সে বললো ভাই আমার জীবন বিখ্যাত, আমি আর কাজ করবো না এখানে। তারপর আমরা কিছু মালমাত্রা ছিল কাজের, ওইগুলা নিয়ে চলে আসছি, আমাদের সাথে যোগাযোগ করা ছাড়া কাজ করতো না, বোমিজানের সাথে যোগাযোগ করে টাকা দেওয়া ছাড়া কাজ যাতে না করে। তারপর যেটা দেখলাম আমার ওইখানে একটা বিষয় লক্ষ্য করলাম, আমার বাবার কাছে কান্না করছে ওই মহিলা,
যে মহিলা বাড়ি বানাচ্ছিল,
হ্যাঁ, কারণ আমার বাবা এলাকায় বিচার করতো, একটা পর্যায়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, এখন আর যদি আমাকে ছেলে বলে দাবি করুক না করুক কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছি আমরা,
তারপর বাবা এলাকাতে বিচার করতো,
হ্যাঁ, এবং সামাজিক বিচার আচার করতো,
সে এখন তার ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ওকে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে, মানুষজনের বিচার করছি আমি, অলসো নিজের ঘর ঠিক রাখতে পারছি না জাস্ট বিকজ অফ মাই অ্যাটিটিউড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ওকে, তারপর
এবং বিচারটা এই জন্য করতে পারতেছে না, আমাকে কিছু বললে আমি শুনতাম না ঠিকই, কিন্তু আব্বাকে থামানোর জন্য আমি ব্যবহার করতাম বোমিজানের ফলোয়ারকে, উনি একেদারা সবাইকে যখন বলতো বোমিজানের ফলোয়ার বলতো যে আপনারা সম্মান করে আপনি সিনিয়র, আপনি এই বিষয়ে না গোলাবেন না, এখান থেকে আমরা টাকা নিয়ে যা করি আপনি না গোলে আপনার ক্ষতি হবে, স্টেট আবার হুমকি দিয়ে দিত তারা, এবং সেটা আমি জেনেও চুপ থাকতাম, কারণ আমার সামনে অগ্রসর হতে হবে, এটা চিন্তা করতাম না, আমার জন্মদাতাকে হুমকি দিচ্ছে। ওই মহিলা তখন মাত্র 5,000 টাকা নিয়ে আব্বার কাছে চলে আসছে যে আপনার ছেলেকে একটু বোঝায় এই টাকাটা দিয়ে আমার অনুমতি দেন, আমি অনেক কষ্ট কর করি, কথাগুলা যখন বলতেছে কথাগুলো আমার ছোট বোনে শুনছে, আমার ছোট বোন আমার সাথে খুব ফ্রি ছিল, শারমিন, আমি বাসা যাওয়ার পর আমার বললো, শারমিন থেকে শোনার পর আমার খুব কষ্ট হয়েছিল যে আমার দ্বারা এগুলো হচ্ছে, এরপর আমি বোমিজানকে যাই বললাম যে আমার ভালো লাগে না এইসব, ও বুঝতে পারছে আমার সমস্যাটা, ও সাথে সাথে বলতে যা ঘরে যা মদ আছে, মদ দিল, মদ খাইলাম, আবার সব ভুলে গেলাম, নৈতিকতা ভুলে গেলাম, আমার সুস্থ মস্তিষ্কে আমি থাকতাম না তেমন একটা, কারণ যে সময়টা আমাকে আমি থাকতাম অল টাইম নেশার উপরে, যাতে করে আমার দ্বারা সকল কাজ সম্ভব, শুধু এইটুকু মনে রাখতাম দিনের বেলায় আমি সবসময় ফোন যাবে না, বড় দুই একটা কাজ ছাড়া আমি ফোনাবো না।
কয় টাকা খেয়েছিলেন ওই মহিলার কাছ থেকে আপনারা পরে?
ওই মহিলার কাছ থেকে আমি কোনো টাকা নিতে দিই নাই, এটা নিয়ে তার সাথে আমার একবার বাদ বাড়াবাড়ি হয় বোমিদানের সাথে,
আচ্ছা,
আর মাসুম বিল্লার সাথে, তারা তাদের নীতি থেকে সরতে রাখেনি, বাট আমি বলতেছি আমি এই মহিলা,
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com,
ক্ষেত্রে নিব না,
যেহেতু মহিলা আপনার বাবা পর্যন্ত পৌঁছে গেছে,
হ্যাঁ, দ্যাটস ওয়াই, এখান থেকে তাদের সাথে আমার একটু গ্যাপ হয়ে যায়, তারপর গ্যাপ হলেও মানে এমনিতে গ্যাপ, ওভাবে গ্যাপ না, বাট একটু কথা বলা হয়। একটা বিষয় তাদের সাথে আমার গ্যাপ হইতো, এটা হলো বোম্বে যান ডাকাতি করতো লোকজন নিয়ে, যেটা আমি করতে পারতাম না, এই জন্য পারতাম না। ছোটবেলার একটা উদাহরণ দিচ্ছে, ছোটবেলা আমি একদিন এলাকায়, তখন শীতকালে হাঁস চুরির ব্যাপার ছিল, কিরকম একজনের ইয়ে থেকে দুই তিনটা হাঁস আনলো, রান্নাঘরে খাইলো সবার সব ফ্রেন্ড মিলে। তা আমি কি করছি, একদিন বললো যে আমরা, আমার ফিরোজ নামে কিছু ফ্রেন্ড, ফিরোজ আরো কিছু ফ্রেন্ড ছিল, ওরা বলতেছে আমরা তো হাঁস ম্যানেজ করছি, এখন মশলাপাতি কিনা লাগবে, কিছু টাকা দে। আমার কাছে মাত্র 10 টাকা ছিল, আমি সেই 10 টাকাই দিলাম, আর সেটার জন্য আমি বিচারের সম্মুখীন হলাম। আমার বাবা সহ বিচার করছে আমার 200 টাকা জরিমানা, আমার বাবা সহ। সেদিন আমার খুব জিদ হয়েছিল এবং সেদিন আমি প্রতিজ্ঞা করছিলাম আমি চুরি আর টাকা দিয়ে দুটা করবো না জীবনে। আমি জড়াতাম না, আমি শুনতাম, আমারই সামনে প্ল্যানিং হতো, আমি নাও করতাম না, হাও করতাম না। একটা ডাকাতি করতে যায়,
প্রিয় শ্রোতা, আমরা বিরতির ঘন্টা শুনলাম আরো একবার। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবলিয়া রয়েছি আপনার সঙ্গে। এখন পর্যন্ত আমরা সেরকম কোন ঘটনার মুখোমুখি হয়নি যেখানে আপনাকে এসএমএস পোলের আহ্বান করা যেতে পারে, তবে হতে পারি সামনে। এবং আজকে একটি দুর্ধর্ষ ঘটনার মুখোমুখি আমরা হব একটু পরেই, যে বিষয়ে আপনাকে শোনার জন্য আগে আহ্বান জানিয়ে রাখছি। এবং আশা করছি অনুষ্ঠানটি শেষ পর্যন্ত শুনে আপনি আপনার মূল্যবান মতামত ফেসবুকে প্রদান করবেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। মামুনের জীবনের অপ্রিয় সত্য রয়েছে, আমরা মামুনের কাছেই ফিরে যেতে চাই। আর প্রিয় শ্রোতা, আপনি যদি মামুনের মতো করে আপনার জীবনের অপরাধগুলো আমাদের কাছে এসে ডাকো মানুষের কাছে স্বীকার করতে চান, এই অর্থে যে আপনার মতো ভুল সমাজে আর কেউ কখনো না করুক, তাহলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে, তারপর আপনার যে অপরাধটি আছে সেই অপরাধটি সংক্ষিপ্ত করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা খুব শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করবে। ওকে মামুন, আপনার কাছে আবারও ফিরি। তারপর
তারপর আমাদের পাশে লাগা চতেল্লা মেজানের লোকজন ওইখানে ডাকাতি করতে যায়। নিশ্চয় আমি একটা মেয়ে ছিল, ও এবং ওর মাকে একই সাথে দর্শন করে, এবং 26 জন মিলে একই সাথে। ওই মেয়েটার একটা বাচ্চা ছিল, মেয়েটার হাজবেন্ড বিদেশে থাকে, ওই বাচ্চাকে অস্ত্র ধরে, যেটা মানে মেয়েটার মা জেনে উনি নিজে কিন্তু দুই একটা না হলো ওইখানে মারতো, ওনার জামার মধ্যে ধরে দিছে, যে বিষয়টা আমাকে খুব ভাবিয়ে তুলছে।
আমি জানতে চাই আপনি কি জেনেছেন ওখানে, মানে এটা যেটা করলো সে ধর্ষণ তো করেছে, মানে কি হয়েছে ঘটনাটা আসলে?
ঘটনাটা আসলে মূল নিশির মা জেনে দু চারটা ছেলেকে উনি নিজে একা রাখতে পারে, উনি হলে এতটা সাহসী
শক্তিশালী ছিল।
হ্যাঁ হ্যাঁ, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওনার নাতনি ছোট্ট, একেবারে ছোট্ট একটা নাতনি ছিল, ওই নাতনিকে যখন অস্ত্র ধরছে তখন মা মেয়ে দুজনে
অসহায় হয়ে গেছে এবং দুজনকে একসঙ্গে
একই বিস্তে মা মেয়েকে 26 জন মিলে দর্শন করা হয়েছে।
এই টিমের সঙ্গে আপনি জড়িত ছিলেন না?
না, কারণ আমি ডাকাতি যাব না, এটা আমার টার্গেট, বাট আমার কাছ থেকেই গেছে তারা।
ওকে, এবং আপনি জানতেন যে ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে?
আমি জানি তারা ডাকাতি করবে।
ডাকাতি করবে মানে কি, কি করবে ওরা ওখান থেকে?
নিশির স্বর্ণ গয়না, মানে
যেহেতু জামাই বিদেশে থাকে, টাকা পয়সা যা আছে সেগুলো লুট করবে।
হ্যাঁ, আমাদের কাছে ইনফরমেশন আছে তাদের ঘরে এখন প্রচুর স্বর্ণ গয়না আছে, টাকা আছে।
ওকে,
তারা গেছে সেগুলোর জন্য। তা আমি এখানে হা না কিছুই বলতে পারি না, এই জন্য পারি না, তাদের সাথে আমার বাবাড়ি হয়ে গেছে অলরেডি, হয়ে যাচ্ছে, একই সাথে চলি। পর আমি, তারা বললো যে ঠিক আছে আমরা করে, তুই করতে হবে না, বমি জানে বললো তুই করতে হবে না, তুই এদিকে না গোলা আছে, আমি ঠিক আছে তোরা কর।
আপনি জানলেন কিভাবে এটা?
এটা আমি জানলাম তাদের স্বীকারোক্তি থেকে, এবং এটা জানাজানি হয়ে গেছে, এটা পর মামলা আকারে হয়ে গেছে। তো জানার পর আমার ভিতরে কেন জানি কাজ করলো যে খারাপ হতে পারি, কিন্তু এত খারাপ যারা তাদের সাথে কিভাবে চলি। যখন মামি একসাথে জবানবন্দি দিচ্ছে চেয়ারম্যান অফিসে, তখন আমি নিজেও বসা ওইখানে, আবার আসলে আমি তাদের সাথে একসাথে, আমার কাছ থেকে তারা গেছে ডাকাতি করতো, সকালে আমি ওই বিচারে হাজির। আমি নিজে শোনার পর আমার মনে হলো যে আমি তো এদেরকে একই সাথে পাঠাইছি, ইনডাইরেক্টলি হলো তো আমি পাঠাইছি।
আপনি বিচারে হাজির হয়েছেন, তো আলটিমেটলি ওনারা আপনাকে সন্দেহ করেনি, যারাই ভুক্তভোগী?
কিছু করার নাই, সন্দেহ করার কোন সিস্টেম নাই, এই জন্য নাই কারণ এলাকাতে যারা মানে অবস্থান আছে তারা অলরেডি এখানে আসছে, বোম্বে যেন এখানে গেছে, ডাকাতিটা বোম্বে যেন করে নাই, বোম্বে যেন আর আমি পাঠাইছি লোকজন। মানে আমি বলতে চাচ্ছি এভাবে, আমাদের চেয়ারম্যান যিনি উনিও বুঝে যে এগুলো কে করায়, বাট যারা করে তাদেরকে ধরে, কারা করায় এত মূল শুদ্ধ উঠানোর মতো ক্ষমতা কারো থাকে না সাধারণত, এই জন্য যারা করছে তাদেরকে জেলে দেওয়া হয়েছে। আমরা দিছি, আবার আমরাই পরে ছুটেছি, মানে সামাজিকতা রক্ষার্থে আমরাই দিছি। কিন্তু বিষয়টা আমার ভিতরে খুব বেশি চেপে বসে যে আমি কাদের সাথে আছি, এখান থেকে আমি একটু গ্যাপ সৃষ্টি করি ভূমিদানের কাছ থেকে। এখন আমার কাজ হলো আমার নেশা করা দরকার, প্রচন্ড নেশা করতাম, বাট এসব কাজের থেকে একটু সরে পড়ি। এর মাঝে চলে আসছে জাতীয় রাজনীতিতে, যেটা পাঁচ হাজার নির্বাচনের আগ মুহূর্তে আমাদের নিজস্ব কিছু মিটিং হলো, আবার আমরা বসলাম, ভূমিদান ডাক দিল, মাসুম বিল্লার সাথে আমরা বসলাম, বাউলের সাথে যাই বসলাম। এক্ষেত্রে এই ঘটনাটা আবার কিভাবে অ্যাড হয় সেটাও বলে রাখি, এখান থেকে আমি একটু দূরে ছিলাম, বাট এখান থেকে শামীম বাহিনী নামে যে ব্যাপারটা বলছিলাম, গডফাদার শামীম, শামীম চেয়ারম্যান, গডফাদার শামীম চেয়ারম্যান এবং শামীম চেয়ারম্যান আসতে বাউল বাহিনীর শেষ করে দিবে, এক্ষেত্রে বোম্বেজান সহ এরা বাউল বাহিনীর পক্ষে ছিল। অবশেষে ওইখানে শামীম বাহিনীর প্রধান শামীম মারা যায়, একটা বাহিনী ধ্বংস হয়ে যায়।
এই দুটো বাহিনীর মধ্যে মারামারি কেন হলো?
মারামারিটা হলো আধিপত্য নিয়ে। আমাদের ওইখানে প্রবলেমটা হয়েছিল, আমাদের বিরুদ্ধে কোন বাহিনী দাঁড়াতে পারবে না, যেটা আমাদের প্রবলেম, আবার তারা চায় আমরা যাতে দাঁড়াতে না পারি।
তো দুই বাহিনীর মধ্যে মারামারি হলো, বন্দুক যুদ্ধ।
হ্যাঁ, যেখানে শামীম মারা গেছে পুলিশ হেফাজতে, ওই দিন আমি কোনো পক্ষ নেই না, কারণ শামীম বাহিনীর সাথে যারা আছে আমাদের মানে পাশের আরেকটা গ্রুপ আক্তার ভাইয়ের, আক্তার ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক, সব মিলিয়ে সবার সাথে ভালো সম্পর্ক, এখন আমি কোনো পক্ষ নেওয়া ঠিক হবে না, এবং কে মরে কি বাঁচে সেটাও আমি শিওর না, সেক্ষেত্রে আমি কোনো পক্ষ নিই না, অবস্থান নির্ণয় করার চেষ্টা করি। সেক্ষেত্রে শামীম বাহিনী অলরেডি শেষ হয়ে যায়, শামীম বাহিনীর প্রধান সেকেন্ড ইন কমান্ড লাদেন, লাদেন কে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়।
লাদেন নাম কি আসল নাম ছিল নাকি?
মাসুম বিল্লাহ, সে আরেক মাসুম বিল্লাহ,
ওকে,
আরেকজন গডফাদার। শামীম বাহিনী হাল ধরে, পরবর্তীতে শামীম মারা যাওয়ার পর লাদেন চলে যায় জেলে, বাউল বাহিনী হয়ে যায় আমাদের অঞ্চলের জন্য সেরা বাহিনী,
মানে আপনাদের বাহিনী।
হ্যাঁ, এক্ষেত্রে আমাদের অবস্থানটা আরো আফে চলে আসছে,
বাবুলের আন্ডারেই তো আপনারা কাজ করতেন।
হ্যাঁ, আন্ডারে করতাম, কিন্তু সবসময় তার একান্ত নিজের লোক যারা
ডান হাত বাম হাত
ওদের মতো না, আমরা হলাম জাস্ট ছোট ভাই বড় ভাইয়ের মতো, প্রয়োজনে ওনাকে ডাক দিছি, প্রয়োজন না হয়েছে আমরা আমাদের মতো করে গোছাইতেছি। আমার তারের হলে পরবর্তী জেনারেশনে আমরাই হবো লক্ষ্মীপুরের টেরর সবচেয়ে বেশি,
সবচাইতে টেরোরিস্ট গ্রুপ,
এবং আমরা জানি, এবং আমরা জানি এইভাবে গডফাদাররা পড়ে যাবে।
ওকে,
আর আমরা যাতে না পড়ে সেজন্য আমরা ইনকাম সোর্স গুলো আস্তে আস্তে বিন্দু থেকে নিয়ে যাচ্ছি, লোকচক্র আলে যেগুলো সম্ভব এগুলো করতেছি।
ওকে,
এভাবে তারপর বসা হলো, হঠাৎ তারপরে ঘটনা রাজনৈতিক আকারে চলে গেছে। একদিন রাত্রে রাতের অন্ধকারে হঠাৎ র্যাব গেল, আমাদের কাছে ইনফরমেশন হলো এরা র্যাব না, এরা আমাদের আরেকটা বাহিনী আছে তাদের ওই আসছে। এক্ষেত্রে আমরা পুরো লক্ষ্মীপুর জেলা, তখন তারা জেলা অবস্থানে সব দিক থেকে গিরাও করা হয়েছে, হাজার হাজার মানুষ মিলে একসাথে গিরাও করছে, যেক্ষেত্রে অস্ত্র অবশ্যই কম বেশ সবার কাছে আছে, বাবুল ভাই আসছে, জিসান ভাই আসছে, আমরা প্রস্তুত। তারপর আমরা যে ইনফরমেশন পাইলাম যে র্যাব না, র্যাবের পোশাক পরে আসছে, আমরা গিরাও করলাম, এবং আমরা কাউন্টার লড়াই করার জন্যই গিরাও করলাম। এরই ফাঁকে তারা অগ্রসর হতে হতে এখান থেকে আমার আবার এলাকায় টাওয়ার কাজ চলে, রামের ফোনে একটা টাওয়ার হয় আমাদের জমিতে, সেটা নিয়ে ব্যস্ত ছিল, এই জন্য আমি একটু পরে অ্যাড হইতে হয়েছে। এরই ফাঁকে তারা পুলিশ স্টেশনের সামনাসামনি পর্যন্ত চলে আসছে, রাস্তা ব্লকেড, পুরো মেইন রোড বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে, মেইন রোডের মাঝখান থেকে কেটে ফেলা হয়েছে, র্যাব যাতে ঢাকা ফিরতে না পারে, ঢাকামুখী রায়পুর থেকে ঢাকা।
আপনারা জানতেন যেটা র্যাব না, এটা আসলে র্যাবের ছদ্মবেশী অন্য?
হ্যাঁ, আমরা এটাই জানি।
ওকে,
এবং আমরা জানি এখানে বিদেশ থেকেও লোক আছে এরকম, বাট এরা সব ভাড়াটি খুনি,
ভাড়াটি খুনি জানতেন আপনারা?
হ্যাঁ।
ওকে,
জানার পর আমরা গিরাও করে গুলি বিনিময় হয় বারবার, দফায় দফায় একসাথে না বারবার, কারণ তাদের অস্ত্র বেশি ছিল এবং তারা অস্ত্র ভালো করে সজ্জিত, বাট আমাদের যে দুটো বাহিনী, স্টেশন বাহিনী আর বাউল বাহিনী, এই দুটো বাহিনীর সকল অস্ত্র আসি পৌঁছে নেয়। আসতেছে এই মুহূর্তে তাদের একজন সোর্স মারা যায় গোলাগুলিতে,
মানে যারা আসে তাদের একজন মারা যায়।
হ্যাঁ।
ওকে, আপনি নিশ্চিত হলেন কিভাবে যে মারা গেছে?
আমরা নিশ্চিত হয়েছি আমাদের গোলাগুলির মুহূর্ত থেকে, আমিও সেজন্য আসছি, আমার সাথে জাঙ্গির ছিল পমিন্দ্রা চোর ভাই, সেই গুলি খাইছে।
আপনি গুলি করেছেন সেই সময়টাতে?
আমি গুলি করছি বলে আমার হাতে অস্ত্র অবশ্যই ছিল, বাট আমার ফায়ারটা
আপনার ফায়ারটা লেগেছে কি লাগেনি সেটা প্রশ্ন হচ্ছে আপনিও গুলি
করছেন? আমিও গুলি করছি।
ওকে,
তারপর আমাদের সাথে আরো চার পাঁচ জনে গুলি খাইছে, এই পর্যায়ে একজন মারা গেছে। তারপরে ইনফরমেশনটা হলো বাউল ভাই, জিশান ভাই, আমরি তাদের সাথে অ্যাড হলাম। গোলাগুলি এখান থেকে কিন্তু একটু একটু চলতেছে, কারণ অনেক বেশি মানুষ তো, ওরা বারবার মাইকিং করতেছে, আমরা র‍্যাব, আপনারা সরে যান, আমরা গুলি করবো, এভাবে বলতেছে, গুলি করতেছে দুই একজন।
টার্গেট কি ছিল? ওনারা যে বলছে আমরা র‍্যাব, আমরা গুলি করবো, ওনাদের টার্গেট কি ছিল?
তখন টার্গেট ওরা বাইরে যাবে, চলে আসবে, বাট তখন আমরা বাইরে দিচ্ছি না।
আচ্ছা, কিন্তু ওরা কি অপারেশনে গিয়েছিল আসলে? আপনাদের আপনারা কি জানতেন, কোনো কিছু জানতেন যে ওরা এক্স্যাক্টলি কি অপারেশনে এসেছে?
ওরা রাতে একটা অপারেশন করছে।
একটা জিনিস তো বুঝি যে আপনাদের এটা ছিল সন্ত্রাসী প্রবণ এলাকা,
হ্যাঁ,
প্রচন্ড বিভিন্ন রকমের বাহিনী ছিল, ওখানে র‍্যাব যাওয়াটাই খুবই স্বাভাবিক মানুষের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আলটিমেটলি তারা কি কারণে গিয়েছিল?
কিন্তু আমরা জানতাম যে তারা র‍্যাব না, তারা অপোজিট একটা পক্ষ, এবং তারা বিরোধী পক্ষ, মানে যারা এই ধরনের গঠপাদারকে পালাই দিবে।
ঠিক আছে, তো এটা মনে করে গোলাগুলি চলছে, ঠিক আছে, এবং আপনি একটা নিশ্চিত হলেন যে ওখান থেকে যারা র‍্যাব বলে দাবি করছে তাদের মধ্যে থেকে একজন মারা গেছে, তাই তো? এটা আপনি নিশ্চিত হলেন কিভাবে? সে প্রশ্ন আমি আবার করছি আপনাকে, কিভাবে নিশ্চিত হলেন?
এটা নিশ্চিত হলাম এভাবে, আমাদের যখন মারা গেছে তখন র‍্যাব অনেক দূর চলে আসছে, তারা পিছন থেকে আমাদের লোকে ছিল এখানে, তারা ফোন দিছে যে একজন এখানে পড়ছে,
মানে অন্য কেউ না কেউ দেখেছে এখানে, দেখে আপনাদেরকে নিশ্চিত করেছে,
কনফার্ম করেছে। এবং এটা আমাদের বাউল ভাই, জিশান ভাইয়ের সাথে আমি একসাথে হলাম, ওনারা পরবর্তী মানে কনফার্ম হলো যে এরা র‍্যাব। আমরা যখন শুনলাম এরা র‍্যাব, সে পর্যন্ত আমাদের সকল অস্ত্র চলে আসছে, আমরা ইচ্ছে করলে এদেরকে পুরো ধর্ম শেষ করে দিতে পারি। তখন আমরা পুরো পুলিশ স্ট্যান্ডকে ঘেরাও করে রাখছি, এবং পুলিশ তাদেরকে প্রথম আশ্রয় দেয় না, এটা আমাদের নলেজ আছে। তাহলে তারা কিভাবে র‍্যাব হলো?
মানে পুলিশ তাদেরকে আশ্রয় দেয়নি, মানে এই যারা
র‍্যাব বুঝতেছে, হ্যাঁ, তারা বারবার রাস্তা দিয়ে বুঝতেছে আমরা র‍্যাব, আর গুলি ছুটতেছে, দেখেছি একদিক থেকে একটা গুলি করতেছে। তারপর আমরা মূল লড়াই আর
না, এটা হতেও পারে হয়তো র‍্যাব পুলিশকে জানিয়ে আসেনি, হয়তো তাদের কনফিডেন্সিয়াল জায়গা থেকে হতে পারে, কারণ পুলিশ যদি জানে তাহলে ইনফরমেশনটা হয়তো সন্ত্রাসীর কাছে চলে যাবে, এরকম জায়গা থেকে এটা হতেই পারে। ঠিক আছে,
তারপর আমাদের কাছে ফুল ইনফরমেশন হলো যে না, এরা র‍্যাব, এখান দিয়ে তাদেরও হেলিকপ্টার চলে আসছে, পুলিশ স্টেশন হেলিকপ্টার নামছে র‍্যাবের, তাদেরকে উদ্ধার করার জন্য।
ওকে,
তারপর আমরা,
এটা কত সালের ঘটনা মনে আছে?
এটা 13-14 মানে ইয়েতে আর কি, 5 জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনের একটু কিছুদিন আগে পর্যন্ত,
নির্বাচনের কিছুদিন আগের ঘটনা,
হ্যাঁ, আগে পরে মিলে,
ওকে,
নির্বাচন উপলক্ষে মূল ঘটনাটা।
ওকে, এই ঘটনা কোন পত্রপত্রিকায় এসেছিল, ওই ঘটনা যেখানে ঘটেছিল ওখানে?
হ্যাঁ, এটা তো অবশ্যই।
কোন পত্রিকায় এসেছিল এটা?
এটা তো সাধারণত খবরও দেখাচ্ছে, আমি তো টিভি চ্যানেলও দেখছিলাম।
টিভি চ্যানেলও আপনি দেখেছেন?
হ্যাঁ, যে র‍্যাবকে অবশেষে হেলিকপ্টার যায় যে র‍্যাবকে উদ্ধার করছে।
ওকে, ফাইন, তারপর?
তারপর আমরা সেখান থেকে সরে আসলাম, পুরো জেলাতে 3,000 লোকের নাম মামলা হলো।
3,000 লোকের মামলা?
হ্যাঁ।
ওকে,
সেই মামলার মধ্যে আমিও আছি।
ওকে,
আর এরপর আরো আমার মামলা যেগুলো আমি জড়িয়ে ফুড়ি, এর আগে আমার এই প্রসঙ্গে বলে রাখি, বোম্বে যার নামে 18 মামলা আছে, যেগুলোর প্রত্যেকটা মামলা আমি খাওয়ার কথা তার সাথে, কিন্তু আমি খাই না ওই কারণে যে আমি লোকচক্র আলে থাকতে চেষ্টা করতাম, কিছু কিছু খাই না এই কারণে। এর মাঝে আমরা জড়িয়ে ফুড়ি আরেকটা কিডন্যাপ মামলায়, সেটুলে এমন নীরব যার কথা বলছি, নীরব আমার পরিচিত উর্মি নামে একটা কাজিন ছিল, ওর সাথে রিলেশনশিপ জড়াই পড়ে। এক্ষেত্রে শামিম একটা ফ্রেন্ড ছিল আমাদের, ফ্রেন্ডে ও দুজনে একই মেয়ের সাথে রিলেশন, ওটাকে কেন্দ্র করে দুজন দুজনের শত্রু, দুজন দুজনের জন্য ব্লুড কিনে রাখি দিয়েছে অলরেডি মেরে ফেলার জন্য, এখানে আমিও জড়িত, দুজনের আমাকে শত্রু মনে করতো। তখন কিডন্যাপটা করলাম, আমরা প্রস্তুতি নিয়ে গেলাম, কিন্তু
কিডন্যাপটা কার জন্য করছেন?
নীরবের জন্য। কিডন্যাপটা করতে আমাদের কষ্ট বেশি হয়নি, এই জন্য মেয়েটার স্বেচ্ছায় চলে আসছে আমাদের সাথে।
ওকে,
তো এই অরুণাম্ম মামলা করলো, এই মামলাটা অ্যাড হলো আমাদের পাশের এলাকায়, একটাকে আমরা পাউড়ি দিছি, মানে দুইটা গুলি করছি পাওয়ায়, বিকেল বেলায় আমাদের শত্রুপক্ষ আমাদের এলাকায় ঢুকে পড়ছে, সে ঢুকে টাস খেলতেছে, আমরা সাথে সাথে সে ভাবছে দুদিনে কিছু করবো না, ওই দিনে যায় তার ফাঁ উড়াই দিই, সেক্ষেত্রে হাফ মার্ডার মামলা এটা হয়। এভাবে মোট 5 মামলা এখনো ওয়ারেন্ট আছে, এছাড়া আরো 2 মামলা ছিল যেগুলো এখন নাই। তো এইভাবে অপরাধের সাথে জড়িয়ে পড়ার পর আমি বোমিদানের সাথে আবার আমার বসতে হয়, সেই কারণে রাজনীতি, জাতীয় রাজনৈতিক এর পাকে পরে বাউল ভাই পড়ে যায়, র‍্যাবে বাউল ভাইয়ের ক্রস ফায়ার ফালাই দেয়, পরের দফায় বাউল বাহিনীর প্রধান শেষ, আমাদের বাহিনীটা একেবারে গোলাটে হয়ে যায়।
ওকে,
শত্রুপক্ষ ঢুকে পড়ে, এবং আমার একটা অপোজিট পক্ষ, যেটা আমার জীবনে দুঃসময় নেমে আসছিল, যেটার অনেক বেশি ইঙ্গিত বলা যায়, সেটা হলো কারণ অফিসের পক্ষ আমাদের জমিতে যে গ্রামীণ ফোনের টাওয়ারটা হয়েছিল সে টাওয়ারকে কেন্দ্র করে আমরা আসলে স্বাভাবিকভাবে সব জায়গাতে চাঁদা চলে, আমার জায়গা থেকে চলবে না কেন, এটা এমনটি হয়ে উঠে আসছে আমার লোকজনের পক্ষ থেকে। এবং বাউল ভাই 500,000 টাকা চাইছিল, তো সেখানে আমি বললাম যে ভাই আমার জায়গায় হচ্ছে, পরবর্তী ঠিক আছে তুই অন্য কাজ করিতে, তো যাই হোক যাওয়া লাগে নাই। আমি চিন্তা করলাম ঠিক আছে অন্য কাজ করলাম। আমরা এই বিষয়টাকে জড়িয়ে ফোড়ার পর সবাই জেনে গেছে যে আমরা এখান থেকে অনেক টাকা খাইছি, আসলে এখান থেকে আমি কোনো টাকা খাই নাই, আমি জাস্ট আমার জমিতে হচ্ছে সেই জন্য লড়াই করতেছি। এই পক্ষে আমাদের মধ্যে একটা গোলাটা অবস্থান বিরাজ করতেছে নিজেদের মধ্যে স্বার্থের জন্য। এরই মাঝে আমার একটা অপোজিট পক্ষ যারা সুযোগ পাইছে তারা আমার ভাইয়াকে হালকা ভাবে মারছে, মানে ধাক্কা ধাক্কির মতোই বলা যায়, কিন্তু যেটা কেউ সাহস পায় না কখনো, যেটা আমার ভিতরে খুবই লাগে যে কেউ সাহস পায় না। আজকে আমি নাই, আমি ঘুমেছিলাম, আমি ছিলাম না এখানে, উঠতে ছিলাম না, তারপর আমি আসলে প্ল্যান করি তাকে আমি মেরে ফেলবো ফাইনালি, আমার ভাইয়ের গা হাত দিছে কেন। এবং এই প্ল্যানটা প্রকাশ হয়ে যায়, আমি যাদের সাথে করি তারাই প্রকাশ করে দেয়। প্রকাশ হওয়ার আগ মুহূর্তে আমার একটা পক্ষ, কয়েকটা পক্ষ হয়ে গেছে এখানে, কিন্তু এখন রাজনৈতিক অবস্থানটা যেহেতু গডফাদাররা পড়ে গেছে আর দিশানবা অনেক দূরে, দিশানবার কাছে আমি যাই না, বোম্বে যাই না। এখন যে মুহূর্তে আমি কাহিনা বলতেছি বোম্বে যান, এখন জেলে সে অ্যারেস্ট হয়ে গেছে, পুরোটা নিয়ন্ত্রণ করতে হয় আমাকে।
আপনি একা একা নিয়ন্ত্রণ করছেন?
হ্যাঁ।
ওকে,
এই অবস্থানে যাই আমি নিয়ন্ত্রণ করছি ঠিক আছে, বাট আমি আগের মতো তারা যে ডাকাতি করতো আমি সেগুলো সাপোর্ট করতেছি না, আমি কিছু কিছু কাজ ব্যান্ড করে দিছি।
আপনার আন্ডারে কতজন ছেলে কাজ করত?
সর্বশেষে যেটা ছিল মানে এলোমেলো হয়ে যাওয়ার পর 86 জন ছিল আমার নির্দেশে চলত তারা।
ওকে ওকে,
আর এমনিতে সব মিলে 200-300 তো ছিলই।
ঠিক আছে, যে ঘটনা বলছিলেন,
তো আমি অনেকগুলো কাজ তাদের ব্যান্ড করে দিই, অনেকগুলো ইনকাম সোর্স বন্ধ করে দিই যে এগুলো চলবে না এগুলো চলবে, স্বাভাবিক আমি প্রধান মানতে হয় সাময়িক সময়ের জন্য। এর মাঝে একটা পক্ষ আমাকে যারা মানত না বাট বলতেছে ভাই একটা কাজ করি, আপনার শত্রু এত নিজের চেঞ্জ আছে, চেঞ্জ এটা ফুড়ে দিই, তাইলে মোটামুটি একদিক থেকে হলো ক্ষতি হইলো তার।
আমি ঠিক বুঝতে পারিনি কি বললেন আপনি, কি পুড়িয়ে দিই?
চেঞ্জ,
সিএনজি?
হ্যাঁ,
মানে তার সিএনজি আছে?
হ্যাঁ,
সিএনজি টা আপনারা পুড়িয়ে দেবেন?
হ্যাঁ।
ওকে,
আমি বললাম যে মানে আমার বিষয়টা কেন জানি অ্যাকসেপ্টেবল না আমার কথা মনে হচ্ছে। তারপর আমি কথা বাড়াচ্ছি, বলতেছি এখন পেট্রোল পাবো কই, বলতেছে পেট্রোল আমরা সংগ্রহ করবো, দু তিনটা প্রশ্ন করছে সবকিছু তারা করবে, আমি শুধু অনুমতি দিতাম। তারপর আমি চিন্তা করলাম এত শ্রেষ্ঠ কাজ তো আমার দ্বারা হবে না, আর তাকে আমি মারবো ঠিক আছে, তাকে মেরে ফেলবো, প্ল্যান হলো এটা,
মানে আপনি তাকে খুন করবেন, এটা হচ্ছে আপনার প্ল্যান? ওকে,
আর তার চেঞ্জ পরে কি হবে আমার?
তার অপরাধটা কি ছিল আরেকবার বলবেন?
তার অপরাধটা ছিল সে আমার ভাইয়ের গায়ে হাত তুলছে।
আপন ভাই?
হ্যাঁ।
তারপর
পরের দিন রাত্রে সিএনজিটা ঠিকই পড়া যায়।
কে পড়ালো?
বাট সাপোর্টটা আমার ছিল না এবং আমারও জানতেই পড়া যায় ওই লোকরে, ওরাই পড়াইছে পরে তথ্য পাইলাম, মানে আমাকে যারা পরামর্শ দিতেছিল ভাই আমরা সব পুড়ি, শত্রুতা আমাদের সাথে আছে, তাদের প্ল্যানটা হলো এটা, তারা ফাঁসতেছে না এখানে, হুমকিটা দিছে আমার ভাই তাকে যে আমার ছোট ভাই থাকলে এখন অনেক কিছু হয়।
মানে আলটিমেটলি তারা চান্স পেয়েছে এটা, তাদের সাথে আগেও শত্রুতা ছিল, আর এখন যদি ওরা কোনো দুর্ঘটনা ঘটায় সেটা আপনার নামে চলে যাবে, সেই জন্য তারা আপনার সাথে বললেও আপনি অনুমতি না দিলেও তারা কাজটা করে ফেলেছে, দিস ইজ দ্য থিং। ওকে,
হ্যাঁ।
তারপর
এখান থেকে আমার সাথে তাদের শত্রুতা বেড়ে যায়, কিন্তু সেটা মনে মনে, তারা ওপেনে কিছু বলে না আমাকে।
এরা আপনারই হ্যান্ডস ছিল, মানে আপনারই আন্ডারে কাজ করতো?
হ্যাঁ।
ওকে,
এর মাঝে আমার শত্রুপক্ষ যারা তারা ওপেনে আমাকে কিছু বলে না, বাট তারা তাদের মতো করে ব্যবস্থা দল ফাঁকাচ্ছে, গোছাচ্ছে, মিজান জেলে এর পাকে যদি আমাদের ভিতরে ভাঙা গড়া করে দিতে পারে।
যেটা বুঝেছি আপনারা তিনজন যারা ছিলেন, মানে আপনি একটা, বোম মিজান একটা, আরেকজন কে ছিল?
মাসুমিল্লা।
মাসুমিল্লা, মাসুমিল্লা তখন কোথায়?
মাসুমিল্লা তখন আছে তার গার্লফ্রেন্ড ইউএসএ চলে যাচ্ছে, 9 বছরের রিলেশন, কিন্তু এই মুহূর্তে তার গার্লফ্রেন্ড চলে যাচ্ছে ইউএসএ। বাবুল ভাই উনি ক্রস ফায়ারে পড়ে গেছেন, উনি নাই এখন,
উনি ক্রস ফায়ারে মারা গেছেন।
হ্যাঁ, হেল্প নেওয়ার মতো অবস্থান ওই লাদেন যে মাসুমিল্লা সেও জেলে। টোটাল লক্ষ্মীপুরে গডপাতা থাকলে জিসেন আছে, জিসেন আছে অল টাইম র্যাবের সাথে বন্ধু যুদ্ধ নিয়ে ব্যস্ত। আমার এরিয়াতে তারা ঢুকাতে পারে, কিন্তু এতটা রিস্ক আমি ভাবি না যে তাকে এখন ঢুকানো দরকার, কারণ অনেক কোথায় চন্দ্রগঞ্জের কোথায় আমার মান্দারি, সেজন্য যেখানে বাইরে ঢুকাই না, তার কাছ থেকে হেল্প চাই না, নিজের মতো করে চলতেছি। আর আমি একটু ভাঙা গড়া হয়ে যাচ্ছে, সবগুলো বসা বসা খাওয়াইতেছি, কেমন নেশা করা দিয়েছি সবকিছু করতেছি, বাট আগের মতো ইনকাম খুঁজতেছি না। এর পাকে আমার আগে যে প্রতিষ্ঠানগুলো ছিল, আমার প্রো মার্কেটের দোকান,
তখন কি আপনি ডেস্টিনি করছেন? তখন
না,
সব বন্ধ হয়ে গেছে,
আমার সব বন্ধ হয়ে গেছে।
আরো একটি বিরতির ঘন্টা শুনলাম আমরা প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2 এ আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে ফিরে আসছি। মামুনের জীবনের যে অপ্রিয় সত্যগুলো, অপরাধগুলো, তা অকপটে আজকে মামুন এখানে স্বীকার করছে। এবং আমরা বিলিভ করি মামুন যে গ্যাংয়ের সাথে চলত, তাদের অনেকের সাথেই মামুনের জীবনের অপ্রিয় সত্যগুলো অক্ষর বাই অক্ষর মিলে যাবে। কিন্তু শেষ পর্যন্ত যে কোনো অপরাধী কোনোভাবেই জীবনে কোনো সময় শান্তি নিয়ে আসতে পারে না। সাময়িকভাবে হয়তো বা এক ধরনের দাম্ভিকতা তৈরি করে, সাময়িকভাবে হয়তো জোর করে মানুষের মাথা নত করে যে শ্রদ্ধা বা সম্মান সেটা হয়তো আদায় করা যায়, কিন্তু সেটা যে আসলে ঘৃণা, সেটা যে আসলে অন্তর থেকে একটা বদ্দোয়া, সেটা শেষ পর্যন্ত ওই অপরাধীকে বুঝতে হয়। সেই জায়গাটি ঘটবে রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আমরা ফিরে আসছি, আপনারা আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং শুনতে থাকবেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইউর সেলফ।
আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2 এ আর জি কি প্রিয়া আপনার সঙ্গে রয়েছি এবং মামুন রয়েছে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। জীবনের অপরাধগুলো যদি আপনি লাখো মানুষের সামনে আমাদের এই অনুষ্ঠানে এসে স্বীকার করতে চান, এই অর্থে যে আপনার মতো ভুল সমাজে আর কেউ কখনো না করুক, অপরাধ করে কখনো নিস্তার পাওয়া যায় না, তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফিরছি বাবুন আপনার কাছে। তারপর
যারা ডাকাতির সাথে জড়িত ছিল, তারা ডাকাতি করতে পারতেছে না, আমার নির্দেশ নাই, তারা একটু এড়িয়ে যাচ্ছে আমাকে, আমার কাছে দু একদিন পরায় দেখা দেয়, নিজের মতো করে চলে। এখান থেকে লিডিং পর্যায়ে কেউ নাই, আমি একাই সামলাতে হচ্ছে। আমার মাথায় কিছুটা কাজ করে যে আমরা কি করতেছি, এই জন্য আমি আস্তে আস্তে যেগুলো একেবারে খারাপ সেগুলো ইয়ে করে দিই, আর স্বাভাবিকতে যে ইনকাম গুলা করা যায় সেগুলো চালিয়ে যায়। এর মাঝে আমার টাওয়ারকে কেন্দ্র করে প্রবলেম এলাকায় কয়েকটা পাশ সৃষ্টি হয়ে যায় আমাদের মধ্যেই। কয়েকটা পাশ সৃষ্টি হওয়ার পর আমার একটা প্রবলেম দেখা যায়, সেটা আমাকে একদিন রাত্রে অ্যাটাক করে। আমার নিজস্ব লোকজন আসে বাইক মোটরসাইকেল নিয়ে আমাকে উদ্ধার করে, মৃত্যুর মুখ থেকে আমি বেঁচে আসি তখন, কারণ তখন আমাকে আমি মারা যাইতাম এটা চিরসত্য মেনে নিয়েছি আমি ওই মুহূর্তটাতে। যাই হোক, এর মাঝে আমার লোকজন চলে আসছে বাইক করে আমাকে এখান থেকে উঠে নিয়ে যা, হালকা কিছু ফাঁকা গুলি ছাড়ছে, যে কারণে ফাইটিং হয় নাই, কারণ অস্ত্র দিকে তারা আমাদের মতো সমান ছিল না কখনোই।
সেই সময় আপনার আন্ডারে কতগুলো অস্ত্র ছিল?
সেই সময় খুব কমই ছিল, কম বলতে 14টা ছিল অল টাইম সব সময়।
14টা কি ছিল?
এলজি ছিল, আর শুটার ছিল 3/4 বন্দুক, আর একটা ছিল 9mm। এসব ছিল শুধু রানিং এর জন্য। এর বাইরে বাউল বাহিনী যে 297টা অস্ত্র ছিল, বাউল বাহিনী থাকাকালীন আমরা সেগুলো হেল্প পাইতাম। এভাবে উদ্ধার হয়। সেক্ষেত্রে ওই ঘটনায় কেন্দ্র
তারপর কি করলো?
নিয়ে গেল, তারপর আমি তখন লক্ষ্মীপুরে, এখান দিয়ে আমার পড়ালেখা তো আগে বলছে যে আমি চালা যাই, মানে পড়ালেখা করি না, বাট পরীক্ষাটা দিই, ফাইনাল ইয়ার পরীক্ষা, লক্ষ্মীকে থাকা অবস্থায় আমাদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়, সেটা হলো মাসুম বিল্লাহ এলাকায় যায় এই হাল দেখা মাসুম বিল্লাহ মাথা গেছে নষ্ট হয়ে, মাসুম বিল্লাহ এবার আমাকে ফালা দেওয়ার চিন্তা।
কেন ফালা দেওয়ার চিন্তা?
কারণ আমি সব ধ্বংস করে দিছি, মিজান জেলা আমি কিছু নিয়ন্ত্রণ করতে পারি না, সে তার মানসিক টেনশনে ছিল, পুরা যে আমাদের বাহিনী ছিল বাহিনীটাকে তছনছ করে দিছি। তার অর্থ হলো এমন যে আমি হাল ধরে রাখি নাই, এখন আমি পরীক্ষা দিতে গেছি, আমি আছি পার্সোনাল লাইফ নিয়ে, তার মনস্তিক বিষয় এটা। তা আমার ব্যাপারটা হলো এটা, এত কিছুর পর আমি যখন লক্ষ্মীপুর চলে গেছি তখন লক্ষ্মীপুর কয়েকটা বাসায় মিলে আমি থাকতাম, প্রশাসনিক সমস্যা তো আছে। এখন আমার চিন্তাধারা হলো আমি যদি এলাকায় এসে পোলাম চালাইতে যাই তাহলে আমার ডাকাতি এইসব করাতে হবে, ইনকাম সোর্স তো অনেক দিয়ে বন্ধ, চারিদিক থেকে কিসে আসতেছে, এর মধ্যে আমার পরীক্ষা, আমি চিন্তা করলাম পালি পরীক্ষাটা তো দিই। তো যাই হোক পরীক্ষাটা দিলাম, এলাকায় আসলাম, বসলাম মাসুম বিল্লার সাথে। এর আগে মাসুম বিল্লা কিন্তু কয়েকদিন লক্ষ্মী সরকার আমাদের সেন্টার ছিল, ওইখানে রাউন্ড দিছে তার লোকজন নিয়ে, আমি আমার নিজস্ব মত গড়া যে লোকজন আমার ছিল তাদেরকে রাখছি অস্ত্র সহ, যাতে আমার কিছু না হয় আমি পরীক্ষা দিব। এইভাবে আমাদের মধ্যে তখন হ্যাসিং শত্রুপক্ষ তো আছে, পুরা দম এলো মেলো। তারপরে আমি এলাকায় আসি, আসি আবার বিষয়টা আমি জানাই জেলে, মেজানরে জানাই, লাদেনরে জানাই, জিশান ভাই জিশান ভাই জানাই, ওনারা আবার বসে আমাদের মিট করাই দেয়। ওনাদের মাধ্যমে আমার পরীক্ষা শেষ, পরীক্ষা দিচ্ছি ঠিক, পরীক্ষা কেন দিচ্ছি সেটা আমি জানি না, বাট আমি দিচ্ছি। তারপর আমি আমরা আবার ফাইনালে নামবো, তবে আমি ওনাদের শর্ত দিই চুরি আর ডাকাতি বাদ দিতে হবে, তাহলে টাকা করতে বাইরে আমি দেখবো। এবং আমার আবারও আগের যে আমার বড় ইনকাম সোর্স ছিল বিভিন্ন মেয়েদেরকে ব্ল্যাকমেল, আমার সেই দিকে মাথায় এখনো কাজ করে, যে আমার ইনকাম সোর্স সেটাই বড় এবং সেটা কেউ জানে না, সেটা সবার আড়ালে। আমি আবারও জালবুনার সবাই প্রস্তুত করি, মিজানরা আমরা যেভাবে হোক এই পর্যায়ে জামিন করা।
আপনাকে যে মেরে ফেলার চিন্তা ভাবনা করছিল আপনারই খুব ক্লোজ বন্ধু তিনজনের একজন, সে কি কনভিন্স হলো নাকি সে তখনও ধান্দাতে আছে আপনাকে যেভাবে পারে মেরে ফেলবে?
না, তাকে খবর দিয়ে নিছে জেলে।
ওকে, আপনি তো বাহিনীটা গুছাচ্ছিলেন, আপনাকে কেন মেরে ফেলবে?
আমি গুছাচ্ছি, কিন্তু আমি তো গুছাচ্ছি তাদের মতো করে না, আমি তো কিছু ইনকাম বন্ধ করে দিছি, যেই কারণে পলায়ন চলতে কষ্ট হয়ে যাচ্ছে। এখন ডাকাতি করলে আলাদা, ডাকাতি করলে অনেক টাকা পাওয়া যায়, ঈদ আসলে মেইন রোডে গাড়ি ব্রেক করে ডাকাতি, এখানে নগদ পাওয়া যায়।
মানে ডাকাতিটা আপনি চাচ্ছেন না, যেটা ওরা পছন্দ করছে না,
এবং তারা চাচ্ছে ঈদে, ঈদ আসলে বিভিন্ন যারা ব্যবসায়ী আছে তাদেরকে তাদের থেকে নেওয়া, বাজারে স্বর্ণকার দোকান ডাকাতি করা, তাদের মাথায় প্ল্যানিং আসে এগুলা। বাট আমার মাথায় প্ল্যানিং আসে ডাকাতি বাদ দিব, চুরি ডাকাতি বাদ ব্ল্যাকমেল করে টাকা নিব, এবং বড় মাফার একজনকে ব্ল্যাকমেল করতে হলে একসাথে 10-20 লাখ টাকা কোনো ব্যাপার না, পাই যাচ্ছি আমরা। তাহলে আমরা ওইভাবে করলে কোনো ডকুমেন্ট থাকতেছে না, আর আমরা এখন প্রশাসনের নজরে না পড়া মানে আমরা আগামী দিনের লক্ষ্মীপুরের জন্য, আর লক্ষ্মীপুরে বর্তমানে গডফাদার নাই ইজিশন ছাড়া, লাদেন তখন জেলে, এই পর্যায়ে আমরা আছি, তারা বাইরে আসার আমাদের কোন অবস্থান দেখতেছি না, এই জন্য আমার প্ল্যানিং ছিল এমন। কিন্তু মাসুমের কথা হলো এই সময়ে ঘুষি নিয়ে আমরা সেট হয়ে যেতাম, পারতাম মানি না উপরে কোনো বস, আমার চিন্তা করলো অনেক বছরের জন্য, তার চিন্তা হলো সাময়িক। যাই হোক অবশেষে খবর দিয়ে মিট করাই দিল এবং আমরা ফাইনালে নামবো, আমাদের সকল অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে এবং আমরা শোডাউন দেওয়ার জন্য তিশান ভাই থেকে অনেকগুলো অস্ত্র ধার করবো, এমনটি চিন্তাধারা ছিল। এরই মাঝে হঠাৎ আমার বাবা স্ট্রোক করে, তারপর যাই হোক আমি তাদেরকে ওই অবস্থা রাইখে চলে আসতে হয়েছে ঢাকায়। তখন মিজান মাসুম বিল্লাহ তারা এলাকায়, আমি সহ থাকার কথা, কিন্তু আমার বাবা স্ট্রোক করছে, বাবার সাথে আসতে হবে। এবং আসা পর্যন্ত যেটা ফিল করলাম, আমার বাবা স্ট্রোক করার কারণে ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই আমাকে দায়ী করছে, তারপর আমি বিষয়টা অতটা নজর আনি না, জাস্ট বাবা স্ট্রোক করছে বাবার সাথে আসছি এইটুকু। কিন্তু ল্যাবের সাথে যতদিন ছিলাম ততদিন আমার কোনো নেশা নেওয়া হয় নাই, ছিলাম বাবার পাশে। আমার ভিতরে আস্তে আস্তে কেমন জানি লাগতেছে, যখন সবাই বলতেছে ওপেনে বলতেছে যে তোমার কারণে আজকে তোমার বাবার এই স্টক করা, তোমার টেনশনে তোমার বাবার এই অবস্থা। এখানে আমি এখান থেকে আর একটু ফেসে যেতে চাই, পিছনে একটা বিষয় আমরা করতাম যেটা হলো ওটা বোমিদানকে ওপেন করে করতাম, বাট ওপেন করা লাগতো না, সিএনজি বিভিন্ন সিএনজি আছে না, সিএনজিতে আমাদের নিজস্ব লোক ভাড়া আসতো, আমাদের এলাকায় আসার পর ওই সিএনজি ড্রাইভারকে মেরে বাগানে বাইন্দা অন্ধকারে ছেড়ে দেওয়া হইতো, অনেকদিন পর 2-4 দিন রাখিয়া, ও জানতো না আরকি সিএনজি আমাদের, সিএনজিটা আমাদের মাধ্যমে চলে যেত অন্য পার্টির হাতে। এভাবে একটা ইনকাম সোর্স ছিল। আর সেখানে আরেকটা মামলা হয় কিডন্যাপিং, তারপর
টোটাল কতগুলো মামলা হলো আপনার এগেনস্টে?
আমার এগেনস্টে টোটাল 5টা এখন ওয়ারেন্ট আছে, আরো 3টা ছিল যেগুলা ক্লোজ হয়ে গেছে।
মানে এখনো 5টা মামলা আপনার কাঁধে ঝুলছে?
জি।
এর মধ্যে খুনের কয়টা মামলা আছে?
একটা
খুনের একটা মামলা আছে, বাকি 4টা
হাফ মার্ডার একটা আর কিডন্যাপ নারী নির্যাতন
ওকে ঠিক আছে, তারপর বাবার খবর জানলাম।
তারপর বাবার সাথে থাকতে থাকতে সবাই যখন আমাকে বলতেছে আমার জন্য দায়ী, মেয়েটা আমার মাথায় কেন জানি খুব বেশি প্রেশার ক্রিয়েট করে। এরিফাকে জান্নাতের সাথে আর আমার যোগাযোগ মাঝে মধ্যে ছিল না। ওর একটা ছেলে হয়েছে নাম মেহরাব, ও ছোটবেলা জানাইছে, বাট ওরা জানতো যে আমি যোগাযোগ করি না, আমি ওদের কথা ভাবি না। কিন্তু যেদিন জানাইছে ওই দিন আমি অনেক কাঁদছি, অনেক বেশি নেশা করছি, ওদের কথা শুনলে আমি নেশা করতাম, এটা সত্য। বাট ওদেরকে বুঝতে দিতাম না যে আমার মনে পড়ে না, বাট আমি চাই নাই সেদিকে ফিরে তাকাতে। ওরা জানে যে আমি ওদের ওর ছেলেকে দেখতে যাই না, ওদের খবর রাখি না, কিন্তু ওরা খবর রাখতো। ওর ছোট বলে ফোন করতো আমাকে, মাঝে মধ্যে ফোন করতো, তো জানতে পারলো জান্নাত যে আব্বু স্টক করছে। ওর ছোট বলে ফোন করছে আমি বলছি, তারপর জান্নাত ফোন করে কান্না করলো অনেক বেশি।
কতদিন পরে?
এটা বলা যায় যে গত 5 মাস আগে।
বিয়ে হয়েছে কোন সালে?
2012-র।
2 বছর পরে কান্নাকাটি, কি দরকার?
2 বছর বলতে,
জান্নাত কি আপনার পরিবারের সম্পর্কে কেউ হতো?
না,
শুধুমাত্র আপনার সঙ্গে একটা সম্পর্ক ছিল তার, সেই জন্য আপনাকে 2 বছর পরে ফোন দিয়ে কান্নাকাটি করলো।
বাবা স্টক করছে,
ততদিনে তার একটা ছেলেও হয়েছে সেই সংসারে।
হ্যাঁ, একটা ছেলে।
This is the problem of human being. Why? আমার কোশ্চেনটা হচ্ছে কেন 2 বছর পরে ইমোশনালি, বাট এই যে হিউম্যান মাইন্ডের আসলে কোন লজিক টানে না, দিস ইজ পসিবল ফর এভরি হিউম্যান বিং, বাট কেন করতে হবে বাবা? 2 বছর কোন যোগাযোগ নাই, একটা বাচ্চা হয়ে গেছে, সংসার করছো, যে মানুষটাকে জানাও নি তুমি বিয়ে করার আগ মুহূর্ত পর্যন্ত, আবার এক ধরনের সম্পর্কের দিকে উস্কে দেয়া। ওকে, তারপর
জানাত আসলে সবসময় চাইতো যে আমি যাতে পদভ্রষ্ট না হই, কিন্তু এইটুকু জানতো না যে তাকে ছাড়া আমার পদভ্রষ্ট হওয়াটা স্বাভাবিক।
ওকে,
যাই হোক, ও আমার কাছে বারবারে কান্নাকাটি করে যে আমি অন্তত পক্ষে নেশাটা ছেড়ে দিই। আর আমিও আব্বার যখন অবস্থানটা দেখি, আব্বা তখন বাঁচবে কিনা আমরা শিউর না, ডাক্তার বাঁচবে বলেও বলে নাই, আব্বা নিজে মনে করছে মরে যাবে, আমার ডাকে শুধু ওনার কাছে নিয়ে অনেক বেশি কান্না করলো, বলে যে ওনারা মাথায় হাত রেখে কথা দিতে যে আমি পিছনে ফিরে আজ যাবো না, আমি নোয়াখালী অন্তত পক্ষে যাতে না ডুবে, এটা ওনার চাওয়া। ওই দিন যখন আব্বু বলতেছে রাত্রে, ওই দিন বিকালে জান্নাত চাইছে, সব মিলিয়ে আমার মাথায় কি ছিল আমি জানি না, অতীত মনে পড়লো যে আমি একসময় স্বপ্ন দেখতাম, আজ আমার বাবা মরে যাবে, আমার কথাটা সবকিছু বাদ দিয়ে যদি বাবার কথাটা রাখতে পারি, সেটাও তো অন্তত পক্ষে বাবা মা আমার জন্য কি করছে সেটা নিয়ে ভাবছি সবসময়, কিন্তু তাদের জন্য যে আমার কিছু করার ছিল সেটা কখনো ভাবিনি। তারপর কথা দিলাম বাবাকে, যাওয়ার পর থেকে আর নোয়াখালী যাওয়া হলো না। এরপরে কিছুদিন আগে গত মাসে বোম্বে যান, মারা যায়। মাসুম বিল্লাহ আসছে ঢাকায়, ওর মাথায় এখন সকল টাকা এক করে ইউএস এ যাওয়ার ধান্দা,
মানে ওর গার্লফ্রেন্ড চলে গেছে ইউএস এ।
হ্যাঁ, ও যাবে ওখানে যে কোনো মূল্যে।
ওকে,
এরিফাকে আমিও ঢাকায়, আমার যোগাযোগ সকল ইচ্ছে করে আমি সকল সবার কাছে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছি। আমি শুধু আমার পার্সোনাল যে লোকজনগুলো মাঝে মধ্যে খবর নিতাম, তাও তারা জানতে চাইতো আমি কি কখন আসবো, তাদের হাল ধরবো, এই জন্য যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছি। এরিফাকে যেটা হয়েছে, আমি গত মাসে আমি রংপুর ছিলাম, রংপুর থাকা অবস্থায় বোম্বে জেন্টে অফার করা হয়েছে প্রতিপক্ষ যাদের সাথে মিটিং করবে এক হয়ে যাবে, দুইটা দল এক হয়ে গেলে যে সরকারের ক্ষমতা আসুক তারাই রাজত্ব করতে পারবে, গডফাদারও কেউ নাই পুরো অঞ্চলে, জিসান ভাই ছাড়া, জিসান ভাই হলো এদিকে আসে না, মাঝখান এই গ্যাপটা পূরণ করবে তারা মিটিং করতে নিয়ে। এরপাকে ভূমিদার সাথে যারা ছিল আমাদের লোক, পরে জানতে পারলাম তাদেরকেও কিনে ফেলছে টাকার বিনিময়ে, যাদের সাথে আমরা এতদিন চলতাম, যাদেরকে যাদের দ্বারা আমরা এত কাজ করাইছি, তারা সামান্য কিছু কয়টা টাকার বিনিময়ে তারা বিক্রি হয়ে গেছে। তাদের কাজ ছিল যেটা ভূমিদার যাওয়ার পর তারা মানে গুলি ছাড়বে তারা, তবে একটু এলোমেলো, মানে যাতে ভূমিদার বাইসাইকেল বুঝে দেয় না, তার সাথে যারা ছিল এরা ফাইটিং করছে। ভূমিদানের কাছে ছিল একটা, ভূমিদান করার আগে ভূমিদানের বাইরে ফেলাইছে, মানে দুই দিক থেকে গোলাগুলির মাধ্যমে ভূমিদান পড়ে যাওয়ার পর আসা জমা করে পানিতে চুবাই রাখছে। 3 দিন পরে ক্লাস পাওয়া গেছে।
ভূমিদান আসলে মারলো টাকা,
ভূমিদানকে মারলো আমাদের যে প্রতিপক্ষ চেঞ্জ নিয়ে গন্ডল ছিল তারা সহ, মানে টোটালি দলীয় যারা ছিল স্থানীয় ভাবে তারাই মারছে বোম্বে যান। আমরা সাধারণত গেন্টি বলা যায়, কোন দলের নাম বলবো না, কারণ কোন দল আমাদেরকে সন্ত্রাসী শিখাই নেয়, তো খালেদ ছার সহ যারা ছিল, যারা বিদেশ ছিল অনেকে আসি ঢুকছে এলাকায়, সন্ত্রাসীরাও তো ক্রাইম করবে, তারা এক হয়ে বোম্বে যানকে ফালাই দিছে তাদের জন্য। এই জগৎটা যায় এভাবে, আমরা 3 জন এক ছিলাম, পারে নাই, আমরা 2 জন এখন 2 প্রান্তে, বোম্বে যানকে ফালাই দিছে, কেউ সামনে যাও জানি না, কোনো খবর নেওয়ার প্রয়োজনও মনে করি নাই, এই জন্য মনে করি নাই, কারণ আমি বাবাকে কথা দিছি, জান্নাতকেও কথা দিছি এক সময়, তবে সেভাবে না, চেষ্টা করবো বলছে, শুধু বলছে চেষ্টা করবো সব ছেড়ে দেওয়ার।
বোম্বে যান রে তো মেরে ফেললো, আপনার এই ফ্রেন্ড যে কোনোভাবেই হোক হাত মিলিয়েছে তাদের সঙ্গে টাকা রোজগার করার জন্য, কারণ সে ইউএসএ চলে যাবে। আপনি এখন একা পড়ে আছেন, আপনার কাঁধে পাঁচ পাঁচটি মামলা, তার মধ্যে একটা হচ্ছে খুনের মামলা, এবং সেই খুনের মামলা হচ্ছে র্যাবকে আপনারা যারা প্রতিপক্ষ ছিলেন, র্যাবের একজন সদস্যকে আপনারা সেই সময়টাতে মেরে ফেলেছেন। এটা তো একদম ভয়াবহ রকমের একটা মামলা, আপনার ভবিষ্যৎ তো পুরোপুরি অনিশ্চিত।
হ্যাঁ, কিন্তু আমি পিছনে যেতে চাচ্ছি না, এই কারণে আমি যদি যাই এখন এলাকায় হাল ধরে তাহলে আমার সারা জীবনটা যাবে এভাবে। আর আমি শুধু এটুকু চাই, বর্তমানে আমি ভবিষ্যৎ নিয়ে ভাববো না, শুধু সাধারণ মানুষের মতো বেঁচে থাকবো। কারণ এখানে আসার পর আমি ঢাকা আসার পর আব্বুর সাথে আর ফ্যামিলির সাথে যোগাযোগ করি এবং আমার নাম পরিবর্তন করে আমি অর্ণব নাম ধারণ করে আমি অর্ণব চৌধুরী হিসেবে নতুন কাগজপত্র ঢাকা থেকে করাই। আমি ওভাবে এখন আছি,
এখন আমি ঢাকাতে আছি।
হ্যাঁ, আমি
কি করছেন আপনি?
কিছুই করছি না,
কাল
সেখানে
দৌড়দৌড়ির উপরে আছেন।
হ্যাঁ,
এবং এই ঢাকায় থাকার খাওয়ার খরচ কে দিচ্ছে?
প্রথম প্রথম আমি আনাতে পারতাম, এখন আর আমার আনানোর কোনো হয় না, সবকিছু যার মাত্র করে হারিয়ে গেছে।
আপনার ফ্যামিলি আপনাকে কোনো কন্ট্রিবিউট করে না এখনো?
ফ্যামিলির সাথে আমি ইচ্ছে করে যোগাযোগ করি না, শুধু এটুকু জানি যে আমি যদি কখনো সব চাটতে পারি পুরোপুরি, যদি কখনো ভালো কিছু করতে পারি তখন আমি ফ্যামিলির সামনে জানাই দাঁড়াবো, এর আগ মুহূর্তে না।
আপনার আজকের যে অবস্থা সেটার পেছনে তো আপনার ফ্যামিলিও দায়ী, ফ্যামিলি কেন আপনাকে এই মুহূর্তে সাপোর্ট করবে না ভালো হওয়ার?
আমি একসময় আমার ফ্যামিলিকে প্রচন্ড এদিক থেকে ঘৃণা করতাম, কিন্তু যখন আব্বু স্ট্রোক করছে তারপর থেকে না, তারপর থেকে মনে হয় আমার ফ্যামিলি অসহায়, দিতে পারে বাট আব্বু জমি বিক্রি করে দিতে হবে, সেটা আমি চাচ্ছি না। আমি যদি এখন এমবিএ করব বলে জমি বিক্রি করতে হবে। যেটা
আপনার লেখাপড়া হয়েছে, আপনি অনার্স কমপ্লিট করতে পেরেছেন?
হ্যাঁ, কমপ্লিট করছি বিবিএস, অনার্স তো ওই ক্ষেত্রে হলো না, আর সকল পরিচয় আমি হারিয়ে ফেলছি, আমার নাম পর্যন্ত আজকে হারিয়ে গেছে।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের মামুনের জীবনের আজকের অপ্রিয় সত্য। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে চাই আমাদের সঙ্গে যিনি ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যার মূল্যবান মতামত আমরা সবসময় পেয়ে থাকি, তার কাছ থেকে আমরা জানব তার কি বলার আছে, ওর জীবনের যে গ্রাফ সেখানে যে উত্থান পতন এবং যে ভুলের জন্মগুলো সেখানে আলটিমেটলি কি হল, কেন হল, এবং একই সাথে ইভালুয়েটিভ জায়গা থেকে, সাইকোলজিক্যাল জায়গা থেকে আপনার কি বলার আছে। ডক্টর তাজুল ইসলাম, ইটস আ ভেরি কমপ্লিকেটেড স্টোরি, তো কি বলার আছে আপনার, আপনার কি মনে হলো?
জি, আমি মামুনের পুরো কাহিনীটা শুনলাম। আসলে অর্গানাইজড ক্রাইম যেগুলি আমরা বলি, সুসংগঠিত ভাবে কিছু সংঘবদ্ধ দল যে অপরাধ করে থাকে, সব দেশেই তারাই কিন্তু সামাজিক যে সমস্ত অপরাধ তার প্রধান রূপকার তারা। এখন আমরা দুটো কয়েকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে এই যে মোটামুটি প্রভাবশালী পরিবারে ফেলে খেয়েছিল, যার ফলে তার ভিতরে একজনের মাতব্বরি করার বা প্রভাব প্রবণতাও তৈরি হয়েছিল, তার বাবার কাছে সে দায়ী চেয়েছে কিন্তু তার দিকে দাবি হয়নি। এটা অত্যন্ত সাধারণ ব্যাপার আমাদের দেশের জন্য, আমাদের বাবা মা অনেক সময় চিন্তা করে দিয়েছে তা উচিত কি হবে না হবে না, কিন্তু ছেলে এটা মানবে কি মানবে না অথবা এটা না মেনে সে কি ধরনের ব্যবস্থা মানে প্রস্তুতি গ্রহণ করবে সেটা নির্ভর করে ওই ছেলের মন মানসিকতা চরিত্রের ধরনের। মামুন কি করলো, সে বাবার উপর নির্ভর না করে সে নিজেই MLM কোম্পানির সবচেয়ে মানে ডেস্টিনি কোম্পানি, যেটা আমরা সবাই জানি যে কোটি কোটি টাকা মানুষরা কাছ থেকে হাতিয়ে নিয়েছেন, তো এই যে কোম্পানিগুলি যে সমস্ত কোম্পানিগুলি মানুষকে সর্বস্ব শোষণ করে তাদের অর্থ লুণ্ঠন করে নিজেদের পকেট বাড়ি করেছেন, সেই কোম্পানিরই একজন অংশীদার হয়ে সে সেই মানুষকে ঠকিয়ে সে টাকা উপার্জন করেছে এবং সেই টাকা দিয়ে সে বাইক কিনেছে বা অন্যান্য ভালো জীবনযাপন করার চেষ্টা করেছে। টাকার লোভে পরে খারাপ হয়ে যাওয়া বা এটাও কিন্তু একটা, আমরা কিন্তু নৈতিকতা বলতে যেগুলি বুঝি, নৈতিক অপরাধটা এভাবে শুরু হয়, প্রথম থেকেই মানুষকে ঠকানো, প্রতারণা করা, ঘুষ খাওয়া, এগুলিকে আমরা কম পাত্তা দিই, কিন্তু এগুলো কিন্তু অপরাধেরই দিক দখল করে। সে যখন এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিল তখনই সে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সম্পর্ক জটিলতার কারণে তার ভিতরে আবেগগত বা আচরণগত সমস্যা দেখা দেয়। তখন তার যে সঙ্গ সঙ্গী সাথী ছিল, অসংঘ অসুখ লোক যারা ছিল, বন্ধু বান্ধব, তারা তাকে প্রতিবন্ধ দেখেছিল যে ঠিক আছে তুই নেশা কর, এটা করলে ভালো লাগবে এইভাবে। তো সেইভাবেই যেটা সাধারণত পিয়ার আমরা বলি প্রেশার বা মানে সঙ্গী সাথীদের প্রভাব এবং তাপের কারণেই মাদকাসক্তি শুরু হয়, এক্ষেত্রে কিন্তু সেটাই লক্ষণীয় হইল। আরেকটা লক্ষণীয় ব্যাপার আমরা প্রতিবারই দেখেছি যে মাদক যারা খায় তারা কিন্তু এক সময় টাকা পয়সার টানাপোড়ে পড়ে যায়, তখন তারা কিন্তু নিজেরাই আবার মাদক ব্যবসা শুরু করে দেয়। বিশেষ করে ইয়াবাটা ব্যবসাটা খুবই লাভজনক ছিল, তারা আমাদের দেশে মাদক আসতে ব্যবসায়ী ব্যবসাটাই বেশি শুরু করে, বেশ কিছু ইয়াবা বিক্রি করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে, সেটা দিয়ে একদিকে তার নিজের নেশার খরচ উঠবে বা অন্যান্য ভাবে তার খরচ উঠে আসবে। এখানে সেই প্রবণতা লক্ষ্য করা গেল যে যারা মাদক আসক্তি করে তারা মাদক ব্যবসা করে, শুধু মাদক ব্যবসা করে না, তারা অন্যান্য অপরাধ থেকে শুরু করে সকল ধরনের মারাত্মক ধরনের অপরাধও করে। আপনি যেটা বলছিলেন যারা আশেপাশে যারা আছে গেলে তারা গিয়ে সাদা উঠাত অথবা বাসে ডাকাতি করার জন্য বা তাকে নিয়ে তারপর সেখান থেকে লুটতরাজ করতো, এই যে তারা সংঘবদ্ধতা হাসিল করতো, অর্থাৎ পরিপূর্ণভাবে প্রফেশনাল ক্রিমিনাল জগতের সঙ্গে বিজ্ঞানের সঙ্গে সে আটকে গেছে। এবং এখান থেকে আরো মারাত্মক পর্যায়ে যেটা বলা হলো যে তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে অংশগ্রহণে সেখান থেকে সদস্য ইত্যাদি কারণে শেষ পর্যন্ত তার নামে পাঁচটি মামলা এবং একটি হত্যার মামলা পাওয়া গেছে। সে এখন চূড়ান্ত অবস্থা রয়েছে। এখন আমার এখানে যেখানে বলার বিষয় হচ্ছে এই মামুন হয়তো এই দেহাবলিঙ্গ সত্যবলিঙ্গ অনুষ্ঠানটা শুনে তার এতদিনের অপকর্ম বা কুকর্ম সম্বন্ধে তার নিজের একটা বিবেক জাগ্রত হয়েছে যে না আমরা হয়তো একটা ভুল করেছি। এবং আরো একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে এই যে খুব বড় ধরনের একটা মানে অঘটন ঘটে ঘটার পরে ওই বিভাগের সঙ্গে বন্দুকযুদ্ধ হওয়ার পরে হয়তো অত্যন্ত মানে প্রশাসনিক খুব প্রাথমিকই করেছে যাতে তারা পার্থক্য থাকতে পারে। এই যে চরম একটা মানে পরিণতি সেটার কারণেও তার ভিতরে আত্মবুদ্ধি আসতে পারে, যে সবই আসুক না কেন তার ভিতরে যদি শুভ বুদ্ধি হয়ে থাকে যে আমি এতদিন যে অন্যায় করেছি ভুল করেছি বা ছিলাম সেখান থেকে আমি সরে আসবো ভালো হয়ে যাবো, তাহলে কিন্তু তাদেরকে তাদের ব্যবহার মামুনকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এক নম্বর যে সকল পাপ এবং অপরাধ কিন্তু এক জায়গায় এক জায়গায় কিন্তু গঠিত থাকে, একটা আরেকটার দিকে হাত ফানি দিয়ে ডাকে থাকে। হ্যাঁ, একবার টাকার লোভে সে মানুষকে ঠকাইছে, তারপরে সে নেশাগ্রস্ত হয়েছে, তারপরে সে মাদক ব্যবসা করে, তারপরে সে খুনাখুনি করেছে, এই সবগুলি ব্যাপার কিন্তু একই জায়গায়। সেটা হচ্ছে এই যে আমাদের বিবেক এবং আমাদের মানবিক যে মূল্যবোধ সেটাকে আমরা সম্পূর্ণ বিনষ্ট করে দিয়ে আমরা নির্মম নিষ্ঠুর এবং অত্যন্ত অপরাধ প্রবণ হয়ে উঠি। এখন এটা থেকে বেরিয়ে আসার দুটা জিনিস তাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে এই ক্ষমতা এবং প্রতিপত্তি বা টাকা পয়সা মানি খাওয়ার যে প্রবণতা বা যে লোভ সেখান থেকে সরিয়ে আসতে হবে। এবং আরেকটা হচ্ছে নেশার যে ব্যাপার আছে, নেশার থেকে ভালো হওয়ার জন্য এখন কিন্তু অনেক ধরনের আধুনিক চিকিৎসা ব্যবস্থা আছে, অনেক প্রফেশনাল আমরা যারা প্রফেশনালি কাজ করি আমাদের কাছ থেকে পেশাজীবী কাছে সেই সহায়তা নিতে পারেন। তবে তাকে দুইটা কাজ করতে হবে, এক হচ্ছে যে সম্পূর্ণরূপে ওই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে হলে ওই জগতে যত রকমের লোক আছে বা সম্পর্ক আছে সবগুলিকে ছিন্ন করে ফেলতে হবে, তাকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে আবার পুন সামাজিকীকরণ অর্থাৎ আবার আমাদের যে বৃহত্তর যে সুস্থ সমাজ এই সমাজের যে মানুষ হিসেবে তাকে বাঁচতে হবে, সেখানে স্বাভাবিক সাধারণ এবং অত্যন্ত সাধারণ যে জীবনযাপন সাধারণভাবে কাজকর্ম করে অল্প আয় দিয়ে জীবনযাপন করা এটি সন্তুষ্ট থাকা এবং ধর্মীয় এবং জীবনযাপনের দিকে বেশি মনোযোগ দিয়ে এবং অতীতের অন্যায় ভুল পাপের জন্য অনুতপ্ত হয়ে সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নতুন করে সে যদি আবার এই সৎ পথে সুন্দর পথে চলার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয় তাহলে কিন্তু এই খারাপ পথ থেকে সে সরে আসতে পারে এবং সে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম, আপনার কাছ থেকে আমরা মূল্যবান মতামত নিলাম।
আপনাদেরকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, একটু পরে আমরা মামুনের কাছে আবারও ফিরব এবং মামুনের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব ফেসবুকে যে হাজার হাজার কমেন্টস আমরা পেয়েছি সেগুলো ব্যাপারে তার প্রতিক্রিয়া কি, কিভাবে বলার আছে তার লিসনারদেরকে। আমরা ফিরে আসছি ছোট্ট একটা ব্রিদিং স্পেসের পর।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক, নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার, তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shobto Bolibo. Recharge yourself. শ্রোতা, আমরা অনেক অনেক টেক্সট পেয়েছি, অনেক অনেক SMS এবং ইমেইল পেয়েছি, কয়েকটি ইমেইল কিংবা টেক্সট এবং ফেসবুকের কমেন্টস আপনাদের জন্য পড়তে চাই। রাহাত কুমিল্লা থেকে লিখেছে, গল্পটি শুনেছি, ছোটবেলা সবাই খুব ভালো থাকে কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তাদের মাঝে যে কি হয়, যার কারণে ছেলে মেয়েগুলো খারাপ পথে চলে যায়। প্রায় গল্পগুলো একই রকম, এদের প্রপার গাইডের অভাব, ঠিকমতো গাইড করলে এমনটা হতো না। একজন বন্ধু আমাদেরকে লিখেছেন, আসিফ নামের, শুরু থেকেই আমি শুনছি ও একটা অস্ত্রধারী সন্ত্রাসী, ওর কোনো ক্ষমা হতে পারে না, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গাতেই এরা ঘৃণার পাত্র, এদের কোনো ক্ষমা নেই। সিলভিয়া লিখেছে, সোনারগাঁও থেকে, এরা চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে, আবার সবার সামনে এসে মুখ দেখায় কিভাবে আমি ঠিক বুঝতে পারি না। এদের কি কোনো লজ্জা নেই? আর থাকবেই বা কিভাবে, লজ্জা থাকলে কি কেউ এমন কাজ করতে পারে? মুন্নি খুলনা থেকে লিখেছে, বিরক্তিকর এগুলো, কেন যে সমস্ত লোকজন আপনারা নিয়ে আসেন সবার সামনে বুঝি না, এদের কথা শুনে অন্যরাও খারাপ হয়ে যাবে, এদেরকে এখানে না নিয়ে আসাই ঠিক। মুন্নি, আপনার মতো করে আমি চিন্তা করছি না, আসলে খারাপের পরিণতিটা যদি আমরা দেখাতে পারি তাহলে সবাই কেন খারাপ হবে? লাবণী ফার্মগেট থেকে লিখেছে, এরা ভালো মানুষের মুখোশ পরে থাকে, সমাজে এদের দেখলে আসল রূপটা চেনা যায় না, রাতে যত অন্যায় আছে সব এরা করে থাকে, নিরীহ মানুষকে হয়রানি করে, মানুষের অভিশাপ এদের উপর পড়বে। নীলু রামচন্দ্রপুর থেকে লিখেছে, খুন খুনি সে নিজের ইচ্ছেতেই হোক আর অনিচ্ছাতেই হোক, নিজে করুক অথবা দলের অন্য কেউ করুক, এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। কামরুল সাভার থেকে লিখেছে, এদের দেখে আমাদের বর্তমান প্রজন্মকে শিক্ষা নিতে হবে, আমরা এমন কোন ভুল করতে চাই না যাতে সবাই আমাদের এমন ঘৃণা করে, আমরা সবার আশীর্বাদ চাই। ডন কুমিল্লা থেকে লিখেছে, মামুন জঘন্য অপরাধী, এই অপরাধের কোনো ক্ষমা হতে পারে না, কোনো কথা বলার সুযোগ দেওয়া উচিত হবে না, সবাই মিলে ধরে এদেরকে গুলি করে মারা উচিত, সুযোগ দিলে পেয়ে বসবে। ওকে মামুন, কি বলার আছে আপনার এই যে এত এত কমেন্টস, কি বলার আছে?
আমি বর্তমানে যেটা ফিল করতেছি, আমি এই জগৎটাকে ছাড়ার জন্য আমার আগে প্রয়োজন নেশা ছাড়া। আমি বুঝতেছি কিন্তু বুঝেও মানতে পারতেছি না, কারণ আমি নেশা না করলে আমার অতীত সময়গুলো, হারিয়ে যাওয়া দিনগুলা, জান্নাতের কথা খুব বেশি মনে পড়ে, আমার ফ্যামিলির কথা, আমি কি ছিলাম, কোন বংশের ছেলে ছিলাম। আর যদি আমি নেশা করি তাহলে আমার সামনে অতীত সবই ভুলে যায়। এই পর্যায়ে আমি কি করবো আমি নিজে বুঝতেছি না, আমার তারা সবার আগে নেশা ছাড়া প্রয়োজন এখন পর্যন্ত, এবং আমি সেটা চাই।
লিসনারদেরকে আপনার কি বলার আছে?
আমার বলার আছে, যারা আমার সাথে চলছেন, বিভিন্ন জন আমাকে বিভিন্ন নামে জানতেন, বিভিন্ন পরিচয়ে জানতেন, সবার কাছ থেকে আমি কেন হারিয়ে গেছি, কেন আমি খারাপ হয়েছি, অনেকে আমাকে প্রশ্ন করেছেন। আমার ফ্যামিলি যারা আজকে যারা শুনছেন, যদি শুনে থাকেন, আপনারা আমাকে প্রশ্ন করেছেন, আমার রিলেটিভরা আমাকে প্রশ্ন করেছেন, কখনো আমি আনসার দিই নাই। আজকে আমি আপনাদের সকল প্রশ্ন আনসার দিলাম। আর যদি আমি কখনো হারিয়েও যাই, আর যদি কখনো দেখা না হয়, পারলে সবাই আমাকে ক্ষমা করবেন। আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভালোবাসাটাকে আমি মনে করি একটা গেম, না জেনে কেউ এই গেমে পা না রাখাই ভালো। যদি জয়ের আশা থাকে, পরাজয়ের কি হতে পারে সেটাও চিন্তা করে রাখেন, তারপরে এই গেমটা খেলেন।
অসাধারণ কিছু কথা ওর কাছ থেকে আমরা শুনেছি। জীবনটাই আসলে একটা গেম, সেখানে উত্থান পতন থাকবে, এবং সেই উত্থান পতনের সময় মাথায় রাখতে হবে কিভাবে আমি সামনের দিকে যাব। যখন আপনি অনেক বেশি উপরে উঠবেন ইন এ পজিটিভ ওয়েতে, তখনও মাথায় রাখবেন যদি আপনি নিচে পড়ে যান তাহলে আপনি আবার পরবর্তীতে কি স্টেপ নেবেন। জীবনটা হচ্ছে এরকম একটা জায়গা যেখানে প্রতি মুহূর্তেই ভুল এবং শুদ্ধ নিয়ে আমরা চলছি। আমাদের মাথায় রাখতে হবে মনুষ্য জীবন, আজকে আমরা বেঁচে আছি, কালকে নাও থাকতে পারি। আমরা একটা সোসাইটিতে বসবাস করি, একটা কমিউনিটিতে বসবাস করি, একটা পরিবারে বসবাস করি। আমার কাজের দ্বারা প্রথমত আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, তারপরে সেই পরিবার থেকে একটা কমিউনিটি ক্ষতিগ্রস্ত হয়, একটা সমাজ ক্ষতিগ্রস্ত হয়, এবং শেষ পর্যন্ত একটা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। এবং একইভাবে আমি যদি ভালো কাজ করি তাহলে সেই ভালো কাজের দ্বারা প্রথমত আমার পরিবার লাভবান হয়, আমি নিজে লাভবান হই, আমার সমাজ এবং আমার রাষ্ট্র লাভবান হয়। আমরা বিশ্বাস করি একটা সমাজে যেমন ভালো মানুষ থাকে তেমন মন্দ মানুষও থাকে, এবং একা একা কোনোভাবেই একজন অপরাধীর জন্ম হয় না, সেখানে কোনো না কোনোভাবে আমারও কিছু কন্ট্রিবিউশন আছে। খারাপকে খারাপ বলা, খারাপকে বাড়তে না দেয়া, সেখানে আপনার যতটুকু কন্ট্রিবিউশন ইন এ পজিটিভ ওয়ে, ইন এ গুড ম্যানার আপনি সেটা করুন, তাহলে দেখবেন আমাদের সমাজটা অনেক বেশি পাল্টে গেছে। শুধুমাত্র অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হলে হবে না, মানবিক অর্থনৈতিক যে বিকাশ, মনের যে বড় জায়গাটা, সত্যিকার অর্থেই মনুষ্য বোধ, এটা যদি আমরা আমাদের অন্তরে ধারণ করতে না পারি তাহলে এই মামুনদের মতো মানুষের জন্ম হতেই থাকবে। এবং একই সাথে মামুনরা যেভাবে স্ম্যাশ হয়ে যাবে, ওরা শুধুমাত্র নিজেদেরকে স্ম্যাশ করছে না, আমাদের সোসাইটিকেও স্ম্যাশ করছে। আসুন এই মামুনদেরকে আমরা, যাতে তারা মামুন না হয়, এবং একই সাথে যদি হয়ে যায় তাহলে তাদের জন্য একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখাই, তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসি, এবং তারা যাতে ভালো কাজ করতে পারে সেই সুযোগটা যেন আমরা করে দেই। প্রিয় শ্রোতা, আমরা যাহা বলিব সত্য বলিব শেষ করতে চাই, তবে বরাবরের মতো রয়েছে চিঠি কিংবা ইমেইল সেগমেন্ট। এবং আজকে চিঠি এবং ইমেইল সেগমেন্টটি কে আমাদেরকে চিঠি পাঠিয়েছেন সেটা আমাদেরকে পড়ে শোনাবে আর জে রাজু।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি রাহাত কুমিল্লা থেকে, যাহা বলিব সত্য বলিব সবাইকে জানাই আমার শুভেচ্ছা। আমি একজন নিয়মিত শ্রোতা, দীর্ঘদিন আমি এই অনুষ্ঠান শুনে আসছি, কিন্তু বিবেক আমাকে আজ এখানে চিঠি লিখতে বাধ্য করেছে। আমার একটি অপরাধের কথা আজ আমি স্বীকার করব। তখন আমি ক্লাস নাইনে পড়ি। পরীক্ষার আগে বাবা বলেছিল পরীক্ষা শেষ করলে আমাকে বাবা একটি মোবাইল কিনে দেবে, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরও আমাকে মোবাইল কিনে দেওয়া হয়নি। আর এর জন্য আমি আমার বাবা মার সাথে খুব খারাপ ব্যবহার করি, যা ছিল আমার খুব অন্যায়। আজ আমার ভুল ভেঙে গেছে, আমার সত্যি খুব ভুল হয়ে গেছে। আমি ক্ষমা চাইছি আমার বাবা মার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু, এবং একই সাথে যে বন্ধুটি চিঠি পাঠিয়েছেন তাকে, আপনার যে উপলব্ধি সে উপলব্ধি হাজার মানুষের উপলব্ধি হোক, আপনার জীবনে এই ভুলটি ফিরে না আসুক। একই সাথে অনুষ্ঠান শেষে যে কথাটি বলে থাকি, কারো জীবনেই এই ভুলগুলো ফিরে না আসুক। প্রিয় শ্রোতা, আজকের মতো আমরা পর্দা নামাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আজকের মতো এ পর্যন্তই, আগামী রবিবার ঠিক রাত 11:20 আরো একবার আপনার দরজায় করণেরে বলবো। আরো একজন অতিথি আপনার জন্য অপেক্ষা করছে, যিনি আপনাকে বলবে ভালো হয়ে চলুন, ভালো পথে চলুন, সুন্দর জীবন গড়ুন, নইলে তার মতোই অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে। শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
This track was downloaded from FusionBD.com.